exclusively on FusionBD.com.
Is here with more fun and fear.
ফুটএফএম হরগ্রাফ শুরু হয়ে গেল। স্টুডিও গুরুতে সময় 11:02 আর বৃহস্পতিবার রাতের 11:00 মানেই হচ্ছে ফুটএফএম হরগ্রাফ সৃষ্টি হচ্ছে আপনার সাথে এবং থাকবো একদম রাত 2টা পর্যন্ত। আজকে দুটি জায়গায় থাকছে ব্রাম স্টোকারস ড্রাকুলার এপিসোড 4 এবং সেই সাথে আজকে কিন্তু অনেক দিন পরে আমাদের একদম নতুন লেখকদের লেখা একটা গল্প আছে এবং মেন অফ দ্য উইকে খুব সুন্দর একটা গল্প আছে এবং লাস্ট আওয়ারেও একটা গল্প থাকবে এবং সেই সাথে আজকে যে হরর ক্লাবটি আছে তাদের সাথে খুব চমৎকার একটা আড্ডা তো থাকছে এবং সেই সাথে সাথে লাস্ট আওয়ারে তাদের একজনের একটা খুব সুন্দর একটা ঘটনা নিয়ে এসেছেন সেটাও আমরা শুনবো। তো আজকে একদম শেষ পর্যন্ত খুবই সুন্দর এবং হরর এন্টারটেইনমেন্টের অনেক অনেক রসদ আজকে নিয়ে বসে আছি আমরা 11:00 থেকে 2টা পর্যন্ত থাকবো। তো শুরুতেই যেটা হয় নতুন ট্রিপল ট্রেক তিনটা গান শুনে তারপর ফিরে আসছি। তো আজকেও একদম বিতর্কম হচ্ছে না, তিনটা গান শুনে ফিরে আসছি সাথে থাকুন শুনতে থাকুন রেডিও ফুটি 88.2। রেডিও ফুটেজ এটা এখন শুনছেন চলছে ভূত এফ এম হরর ক্লাব এবং ভূত এফ এম হরর ক্লাবে আজকে আমার সাথে যারা আছে তারা হচ্ছে
রূপ বাসাবো থেকে,
রাফি নিকুঞ্জ থেকে।
ওকে, অনেকদিন পর রূপের সাথে আবারও দেখা, খুব বেশি দিন না।
না ভাই, এই 2-3 সপ্তাহ হবে।
2-3 সপ্তাহ এবং রাফির সাথে আজকে প্রথমবার।
জি,
তো রাফি কেমন লাগছে ভূত এফ এম হরর ক্লাবে?
আলহামদুলিল্লাহ ভালো লাগছে।
আচ্ছা, তো এখন পর্যন্ত ভূত এফ এম হরর ক্লাব কেমন লাগে?
আমি আসলে খুব বেশি দিন হয়নি শোনা শুরু করছি এবং টানাই শুনতেছি বলতে গেলে।
আচ্ছা আচ্ছা,
খুব ভালো লাগতেছে, বিশেষ করে ভূতিকাটা বেশি পছন্দ হয়।
ওয়াও, এবং এখন আমাদের ভূতিকা চলছে ব্রাম স্টোকারস ড্রাকুলা এবং সামনে অবশ্যই আমরা আরো এরকম হরর সিরিজ নিয়ে আসবো এবং ভূত এফ এম হরর ক্লাব যেটা করে থাকে আপনার কাছে হরর এন্টারটেইনমেন্ট নিয়ে আছে। তো সেই হরর এন্টারটেইনমেন্টের সাথে আমাদের সারা দেশ জুড়ে অসংখ্য ক্লাব রয়েছে, হরর ক্লাব রয়েছে এবং সেই হরর ক্লাবের মেম্বাররা আমাদের জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন হরর এন্টারটেইনমেন্টের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো আমাদেরকে সংগ্রহ করে পাঠায়, আমাদেরকে ফিকশন লিখে পাঠায়, বিভিন্ন মানুষের লেখা ফিকশন আমাদেরকে কালেক্ট করে পাঠায় এবং সেই সাথে সাথে সারা পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো ঠিক সঠিক ব্যাখ্যা আমরা হয়তো দিতে পারি না। তো সেই ঘটনাগুলো শুনতে গেলে এটাও এন্টারটেইনমেন্টের একটা মাধ্যম অবশ্যই এবং সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠায়। তো আজকে কিন্তু আমাদের সাথে আছে রূপ এবং রাফি এবং টু আর। তো সেই টু আর এর কাছ থেকে, রাফির কাছ থেকে অনেক কিছু আজকে শুনবো আমরা, যেহেতু প্রথমবার রাফির এখানে আসা হরর ক্লাবে। তো এমনিতে আমি যদি একটা র্যান্ডমলি প্রশ্ন করি যে মানে ভয় পেতে কেমন লাগে বা ভয় পেতে কি ভালো লাগে হরর যে এন্টারটেইনমেন্টের যে বিভিন্ন মুভি আছে, স্টোরি আছে বা আমাদের যে ভূতিকা, এগুলো শোনার পেছনে কারণটা কি, ভয় পাওয়া?
এগুলো শোনার পেছনে প্রধান কারণ হচ্ছে যে ভয় পাওয়া যে ফিলিংসটা হয় অনেক এনজয় করি।
আচ্ছা, এমনিতে কি রাফি কি খুব ভীতু নাকি সাহসী? মাঝামাঝি
ভীতু বলা বলা যায়, ভীতু।
তার মানে কি মানে এরকম মুভি দেখলে বা গল্প শুনলে কি ভয় লাগে অনেক?
ডিপেন্ড করে, যেমন যদি এমন কিছু গল্প আছে যেগুলোতে আপনার সরাসরি ভূতকে দেখানো হয় বা ভূতের বর্ণনা দেওয়া হয়,
খুব লেম হয়ে যায়,
ওটা আমার কাছে লেম লাগে অনেক। বা যদি এরকম হয় যে একটা সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে, একটা অদ্ভুত রকমের গল্প যেটা আমি আসলে কখনো কল্পনা করতে পারবো না, এই ধরনের একটা গল্প, তখন প্রচন্ড ভয় লাগে।
এক্স্যাক্টলি, এবং এরকম একটা গল্প সম্ভবত কয়েকদিন আগে হুমায়ুন আহমেদের পেয়ারিং চিঠি পড়ছিলাম, মানে একটা জাস্ট একটা চিঠি আসে, সেই চিঠিতে প্রথমে বলা থাকে যে তার বাসে চড়ার জন্য তাকে মানা করা হয়, যেটা হয় সে বাসে চড়তে যায় এবং তার একটা পা অবশ হয়ে যায় অ্যাক্সিডেন্ট করে। তারপর তার ছেলেকে বলা হয় যে তার ছেলেকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে, যেটা হয় যে তার ছেলের ফাঁসি হয়ে যায়। মানে এর পরের যে চিঠিটা আসে অনেক বছর পর, সেই চিঠিটাতে কিছুই লেখা থাকে না, কিন্তু ওই যে একটা আতঙ্কের একটা জন্ম যেটা শুরু হয়ে গেছিল ওই টাইমটাতে আতঙ্কটা একদম বাসে আউট করে।
আরো মজার ব্যাপার হচ্ছে এখানে মানে সাসপেন্ড আস্তে আস্তে ক্রিয়েট হয়,
আস্তে আস্তে,
এটাই বেশি জোস লাগে। আর এন্ডিংটা এমন ভাবে হয় যে আপনার মাথার মধ্যে এটা থেকে যাবে, কয়েকদিন আপনার মাথার মধ্যে জিনিসটা ঘুরবে।
একদমই তাই। তো রূপ, আমি যেটা জানি যে রূপ বেশ খানিকটা ভীতু।
জি ভাই,
এবং মানে ভয়ের কিছু না হলেও রূপ ভয় পেয়ে যায়। তো রূপের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানে কি ছিল
ভাই? আমি লাইফে একবারই ভয় পেয়েছিলাম, সেটা যখন আমার বাবা আমাকে মারতে এসেছিল।
আচ্ছা, কেন মারতে এসেছিল?
পরীক্ষা খারাপ করছিলাম ভাই।
আচ্ছা, তো আমি আমি আসলে প্রত্যেকটা এপিসোডে রূপকে যখন আনা হয়, আজকে জিজ্ঞেস করে ফেললাম অন এয়ারে, বাইরে কিন্তু রূপ প্রত্যেকটা এপিসোডে একটা না একটা ভয়ের ঘটনা বলে এবং প্রত্যেকটার আগে এসে বলে দেয় যে লাইফে একবারই ভয় পেয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের হাতে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো গল্প আছে, শুরুতে একটা গল্প পড়ে ফেলি।
জি ভাই।
তো শুরুতে মেল অফ দ্য উইকের স্টোরিটা পড়ে নেব। মেল অফ দ্য উইক আজকে যে গল্পটা আছে, সেই গল্পটা আমাদেরকে পাঠিয়েছে বগুড়া থেকে মালতীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র, আমি জানি না এখন শুনছে কিনা, এবং ঘটনাক্রমে তার নাম রাফি, আরাফাত রহমান রাফি আজকে আমাদেরকে গল্পটি পাঠিয়েছে। গল্পটির নাম দোষী। তো পড়ে ফেলি গল্পটা, মেল অফ দ্য উইকের আজকের গল্পটা, এবং মেল অফ দ্য উইক পড়তে পড়তে গল্প শেষ হতে হতে আবার আমরা ফিরে আসবো। আজকে যে হরর ক্লাব আছে তার সাথে আরো অনেক আড্ডা হবে এবং তাদের ভয়ের আরো অনেক গল্প শোনা হবে। তো আপাতত চলে গেছে মেল অফ দ্য উইকের গল্পে দোষী। এইসব কাঁচাখুরি গল্প আর ভালো লাগে না। মানুষ জীবটাই এমন, সবসময় তিলকে তাল বাটায়। অন্ধকারে একটা ছায়া দেখলে বলে ভূত দেখেছি, আর আমার বন্ধু রিফাত তো এসবের মাস্টার, কোথা থেকে ভূতের গল্প শুনে আসে আর আমার কাছে এসে ক থেকে চন্দ্র কিন্তু একদম ঠেলে দেয়, তার সাথে আরো কিছু যোগ করে তিলকে তাল বানিয়ে ফেলে। আমি স্বভাবতই সাহসী, ভূত চোখ বিশ্বাস করি না, কারণ আমি খুব ভালো করেই জানি এসব শুধুই কল্পনা, এসব শুধুই চোখের ভুল। যারা ভূত বিশ্বাস করে তাদের এসবের সম্মুখীন হয়, সম্মুখীন হয় বলতে শুধু নিজের মনের মধ্যে একটা গল্প বানিয়ে নেয়, নিজের কল্পনায় ঢুকে যায়, আর বেশিরভাগ গল্পই তো বানানো। আজ রিফাত আবারও কার কাছ থেকে যেন একটা গল্প শুনে এসেছে, শিমুলতলা তার মামার বাড়ি, সেখানে সে বেড়াতে গিয়েছিল, আজই সে এসেছে। সে নাকি তার মামার কাছ থেকে শিমুলতলার ভোলার গ্রামের একটা ফুতুরে পরিত্যক্ত বাড়ির গল্প শুনে এসেছে। তার মামা একদিন কোথায় যেন নিমন্ত্রণ খেতে গিয়েছিল, সেখান থেকে ফিরতে দেরি হয়ে যায়। গাড়ি না পেয়ে রিফাতের মামা হেঁটেই রওনা দেয়। হাঁটতে হাঁটতে রাত ১২টার কাছাকাছি সময়ে সে ওই পরিত্যক্ত বাড়ির সামনে পৌঁছায়। ভাঙাচোড়া ও অনেক পুরনো ইটের দোতলা বাড়ি, উপরে একটা বারান্দা আর বাড়ির অনেকগুলো জানালা আছে। বাড়ির সামনে মাটির রাস্তা আর আশেপাশে অনেক ঝোপঝাড়, বাঁশঝাড়, কাছাকাছি বাড়ি ঘর নেই। কিছু দূর যাওয়ার পর বাঁশঝাড় শেষ হয়ে রাস্তার দুই ধারে দুটো বড় সড়ো বিল, তারপরই দেখা মেলে বাড়ি ঘরের। তো তার মামা বাড়ির সামনে পৌঁছুতেই অনেক আওয়াজ পেল, দোতলা থেকে অনেকগুলো মহিলা কণ্ঠে যেন বলছে, পানি পানি, আমাদেরকে বাঁচাও, তো পানি দাও। সে একটু অবাক হয়ে গেল, আওয়াজ শুনে মনে হচ্ছিল অনেকগুলো মহিলা ওই বাড়িতে আটকে আছে এবং তাদের খুব তেষ্টা পেয়েছে। রিফাতের মামার কাছে পানি ছিল না, তবুও তার মনে হলো ওই বাড়িতে তার ঢোকা উচিত। তার মামা ভেতরে ঢুকল, ঢুকে সিঁড়ির দিকে যেতেই মনে হলো উপরে অনেক পানির শব্দ, মনে হচ্ছে উপরে কোনো পানির ট্যাঙ্কি ফেটে পানি আসছে। তখনই সে আবার আওয়াজ পেল, ওই মহিলাগুলো বলছে, কিরে পানি আনিসনি কেন, এখন তুই মরবি। এটা শুনে রিফাতের মামা অনেক ভয় পেয়ে যায় এবং ওই বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং বাড়ির দিকে দৌড় দেয়। আমি তো কথাগুলি একদমই বিশ্বাস করিনি, অন্যদিকে রিফাত আমাকে বিশ্বাস করাতে উঠে পড়ে লেগেছে। আমি বললাম, আচ্ছা চল তোর মামার বাড়ি, দু তিন দিন তোর মামার বাড়ি থাকি, আর একদিন সময় করে রাত ১২টায় ওই বাড়িটাতে যাব। রিফাত একটু ভেবে বলল, আচ্ছা চল তাহলে, পরশু বৃহস্পতিবার আমরা রওনা দিই। যা কথা তাই কাজ। বৃহস্পতিবার দুপুরে আমরা ট্রেনে করে রওনা দিলাম, বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ওই দিন রিফাতের মামার বাসায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রিফাতের মামাকে আমরা বলিনি যে আমরা এখানে কি উদ্দেশ্যে এসেছি, কারণ জানলে নির্ঘাত আমাদেরকে আমাদের আইডিয়াটি ভেস্তে যাবে। সবাইকে জানিয়েছি আমরা এমনি বেড়াতে এসেছি। রিফাত কয়েকদিন আগেই বেরিয়ে গেল, আবার সে এসেছে, তাতে একটু অবাক হলেও কেউ কোনো ব্যাঘাত ঘটাল না। আজ জমিয়ে ঘুম দিলাম, কারণ কাল রাত জাগা লাগবে। পরদিন রাতে ১০টার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়েছে, যেহেতু গ্রাম তাই ১০টা মানে অনেক রাত। কাউকে কিছু না বলে আমরা বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে পড়লাম। দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছলাম ওই বাড়ির সামনে। মানুষ ভয় পাবে না কেন, চাঁদের আচ্ছা আলোয় বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল বাড়িটা অনেক ভয়ঙ্কর। চারিদিকের পরিবেশটা যেন ভয়টা আরো বাড়িয়ে তুলেছে, নিঝুম পরিবেশ, চারিদিকে স্তব্ধ অন্ধকার, মাঝে মাঝে উদুম পেঁচার ডাক শোনা যাচ্ছে, কাছে একটা পাতাও নড়ছে না। ঘুঘড়ির ডাক আর হালকা শীতল বাতাসের সরসর শব্দ পাওয়া যাচ্ছে। একটা ছোট পোকাও যদি শ্বাস ফেলে তাও শোনা যাবে বলে মনে হচ্ছে। যখনই রিফাতের দিকে তাকালাম দেখি সে ভয়ে একদম চুপসে গেছে। সে আমাকে বলছে, বন্ধু চল বাড়ির দিকে রওনা দেই, আমার খুব ভয় লাগছে। আমি এসে বললাম, তুই তো দেখি অনেক ভীত, তোর ওই আন্টিগুলো কই? তাদের তো কোনো আওয়াজ পাচ্ছি না। বলতে না বলতে বাড়ির দোতলা থেকে আওয়াজ পেলাম এবং ঠিক রিফাতের বর্ণনার মতোই অনেকগুলো মহিলা বলছে, পানি পানি আমাদেরকে বাঁচাও, পানি দাও। আমি রেগে গেলাম, নিশ্চয়ই বাড়ির ভেতর মানুষ আছে। রিফাতকে বললাম, চল বাড়ির ভেতর ঢুকি। রিফাত বলল, না ভাই ফিরে যাই চল। আমি তার হাত শক্ত করে ধরে বাড়ির দরজার কাছে গেলাম। রাস্তার সাথেই বাড়ির দরজা, না ছোট না বড়। দরজাটাতে কিসব ছবি খোদাই করা, দেখে বোঝা যায় না। দরজাটা সবসময় এরকম লাগানোই থাকে, কোনো তালা দেয়া থাকে না। আমি রিফাতের হাত ধরে টেনে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। দরজাটা হালকা শব্দ করে অনায়াসে খুলে গেল। রিফাতের কাছে একটা ব্যাগ আছে যার মধ্যে একটা পানির বোতল, টর্চ, লাইটার আর একটা ফল কাটার চাকু আছে। একদম তৈরি হয়ে এসেছি। ভেতরের পরিবেশটা আরো ভয়ঙ্কর। ভাঙা জানালার ফাঁক ফুকুর দিয়ে হালকা হালকা চাঁদের আলো আসছে। সেই চাঁদের আলোয় ঘন অন্ধকারেও বোঝা যাচ্ছিল বাড়ির গঠন। বাড়িটা অত বড় নয়, গোলক থাঁদার মতোও নয়। নিচতলা পুরো ফাঁকা, শুধু উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি দেখা যাচ্ছে। সিঁড়ির পাশে একটা কোণায় কিছু জং ধরা কাঁচি চাকু আর আশেপাশে কিছু কাপড় পড়ে আছে। তবে অবাক করার ব্যাপার হচ্ছে, কোনো ধুলো বা মাকড়সার জালের অস্তিত্ব দেখা যাচ্ছে না, যা দেখে মনে হচ্ছে বাড়িটা হালকা পাতলা পরিষ্কার করা হয়। মনে মনে বলছি, এই বাড়িতে মানুষ থাকে আর তারাই এমন ভয় দেখায়। দোতলা থেকে এখনো আসছে ওই মহিলার করুণ কণ্ঠ। রিফাত ভয়ে কাঁপছে, সে উপরে যেতে চাচ্ছিল না, আমার নিচেও একা থাকতে চাচ্ছিল না। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার সময় আওয়াজগুলো বন্ধ হয়ে গেল, চারিদিক স্তব্ধ হয়ে গেল। আমরা উপরে উঠলাম, সিঁড়িটা ডান পাশের দেয়াল খেয়েছে উঠে গেছে। দোতলায় বড় একটা বারান্দা আর লাইন ধরে তিনটা রুম। প্রথম রুমটার দরজার সামনে গেলাম, রিফাত আমার পেছনেই আসছে। দরজা ভাঙা, একটা তালা লাগানো, এত ভাঙা ছিল যে ভেতরের সব দেখা যাচ্ছে। ওই ঘরে কিছুই নেই, ফাঁকা, শুধু একটা জানালা, জানালাটা খোলা। সে খোলা জানালা দিয়ে আছে চাঁদের আলোয় ঘরের দেয়ালে থাকা অনেক আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। দ্বিতীয় ঘরের দরজার দিকে হাঁটা দিলাম, রিফাত আমার পেছন পেছন হাঁটছে। দ্বিতীয় ঘরের দরজার সামনে যেতে না যেতেই তৃতীয় ঘর থেকে বয়ে আসলো একটা মহিলার চাপা কান্না। এবার শুধু একজন মহিলার কান্না আসছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কারণ কান্নাটা ছিল খুব অদ্ভুত আর ভয়ঙ্কর। কান্নাটা খুবই কষ্টদায়ক, মনে হচ্ছে এই বুঝি আমিও কেঁদে দেব। কানে কান্নাটা খুবই অসহ্য লাগছিল, সাথে মনে জেগে উঠছে ভয়। আমি ভয় প্রকাশ করলাম না। সেই কান্নার মাঝে অনেক কষ্ট করে নিজেকে সামলিয়ে দ্বিতীয় ঘর না দেখে তৃতীয় ঘরের দিকে গেলাম। দ্বিতীয় ঘরের দরজাটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু তৃতীয় ঘর না দেখেই তৃতীয় ঘরের দিকে গেলাম। যখন তৃতীয় ঘরের দরজার সামনে পৌঁছলাম, তখন কান্নার আওয়াজ আরো জোরে হয়ে গেল এবং হয়ে উঠল আরো অসহ্য। এবার একটা মহিলা নয়, অনেকগুলো মহিলা একসঙ্গে কাঁদছে। এই ঘরের দরজা একদম ঠিক আছে, কিন্তু দরজায় তালা নেই। আগের দুই ঘরের দরজায় তালা ছিল, কিন্তু এই ঘরের দরজায় তালা নেই, দরজাটা শুধু বোঝানো ছিল। দরজা খোলার সাহস হচ্ছিল না আমার, তবুও মনে সাহস জুগিয়ে দরজায় একটা ধাক্কা দিলাম। দরজাটা দেয়ালে বাড়ি লেগে প্রচন্ড শব্দ করে খুলে গেল, আর সাথে সাথে কান্না থেমে গেল। আমার আগমনে সবাই যেন স্তব্ধ হয়ে গেল। ভেতরটা একদম প্রাণহীন, কোনো মহিলা নেই, শুধু দেয়ালের বিভিন্ন স্থানে থাকা শিকল ছাড়া কিছুই দেখতে পেলাম না। জানালা দিয়ে আসে চাঁদের আলোয় হালকা দেখতে পেলাম। আমার শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল এই ফাঁকা ঘর থেকে এতক্ষণ। তখনই রিফাতের কথা মনে পড়ল, পেছনে তাকালাম, কই রিফাত তো নেই, রিফাত কোথায় গেল? তখনই আমার পেছন থেকে অর্থাৎ ঘরের ভেতর থেকে আমার কাঁধে কে যেন হাত রাখল, আমার বুকটা ছ্যাঁক করে উঠল। পিছনে তাকাতেই দেখি অনেকগুলো মহিলা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারের জন্য কারো চেহারা বোঝা গেল না, কিন্তু দেখা যাচ্ছে তাদের চোখ, চোখ তো নয় যেন আকুরের গলা। আমি অনেক ভয় পেয়ে গেলাম, আমি ওখান থেকে দৌড় দিলাম, সিঁড়ি দিয়ে নিচে নেমে বাড়ি থেকে বের হয়ে গেলাম। দিক বিদিক না দেখে শুধু দৌড়তেই লাগলাম, দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, আর পেছন থেকে ভেসে আসছে কান্নার শব্দ। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি, সামনে একটা লোক বসেছিল, অনেক কষ্টে শোয়া অবস্থা থেকে উঠে বসলাম। আমি তাকে বললাম, আমি এখানে কেন? লোকটি জানাল, সকালে সে মাঠে আমাকে খুঁজে পেয়েছে, তারপর তার বাড়ি আমায় নিয়ে আসে। হুট করে রিফাতের কথা মনে পড়ল, আমি আঁতকে উঠে বললাম, রিফাত, রিফাত কোথায়? লোকটা অবাক হয়ে জানাল, সে আমাকে একাই পেয়েছে, আমার সাথে আর কেউ ছিল না। আমি লোকটাকে সব খুলে বললাম। গ্রামের লোক ওই বাড়িটা সম্পর্কে আগে থেকে জানত, আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই বাড়িতে যারাই ঠোকে তাদের মধ্যে কেউ না কেউ মারা পড়ে। আমার লোম দাঁড়িয়ে গেল। আমি বললাম, কি বলছেন এসব? লোকটা জানাল, আমি ঠিক বলেছি। লোকটা ঘর থেকে বের হয়ে গেল, কিছুক্ষণ পর তিনজনকে নিয়ে আসলো। আমার সাথে ওই তিনজনকে নিয়ে ওই বাড়িটাতে গেল। বাড়িটা দেখেই আমার মনে পড়ে গেল কাল রাতের কথা। আমি আর একজন রাস্তাতেই দাঁড়ালাম। রাস্তাতে দাঁড়িয়ে দোতলার বারান্দার আর তিনটি রুম দেখা যায়। আমি তাকিয়েছিলাম তৃতীয় ঘরটার দিকে, তারা বাড়িটার দোতলায় তৃতীয় ঘরে খুঁজে পেল রিফাতের প্রাণহীন নিথর দেহ। দ্বিতীয় রুমের বাইরে থেকে তালা দেওয়া ছিল, যেমনটা কাল রাতে দেখেছিলাম। আরেকটা অবাক করা বিষয় হচ্ছে, রিফাতের মৃতদেহটি ছিল পানিতে ভেজা। তার মৃত্যু কি পানিতে ডুবে হয়েছে? কিন্তু কি করে? তার মৃতদেহ যখন দেখতে পেলাম, আমার চোখ দিয়ে ঝরছে কান্নার অঝর জল। নিজেকে মনে হচ্ছিল অনেক দোষী। রেডিও ফোর ডিজিট এফএম এ আপনি আছেন, কোথায় আছেন? ভূত এফএম হরর ক্লাবে। এবং আমার সাথে আজকে আছে
রাফি।
তো কেমন লাগলো আমাদের মেল অফ দ্য উইকের আজকের গল্পটা?
আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে গ্রামের পরিবেশের গল্পগুলো একটু অন্যরকম হয়।
হ্যাঁ এক্স্যাক্টলি।
আর এসব গল্প আসলে শুনতে একটা এনভায়রনমেন্ট লাগে। তা আমি যে এখন এখানে যে এত আলোর মধ্যে বসে আছি, আমার কাছে যে এরকম ভালো লাগতেছে, আমি যদি একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে থাকতাম, একটু গ্রামের দিকে থাকতাম, তাহলে এই গল্পটা আমাকে মাস্ট, আমার প্রচন্ড ভয় লাগতো।
তবে আমার কাছে মনে হয় যে আমরা আলোগুলো নিভিয়ে দিতে পারি, তাই না?
সেটা দিতে পারে
না রূপ, কিন্তু এটা অনেক আগে সাজেস্ট করতে পারতাম, তুমি এতদিন ধরে রেগুলার আসো।
রূপ তো ভয় পাই আপনি
বুঝলেন, একদম একদম খাপে খাপ যে কারো ভাব যাক মিলে গেল আর কি কথাটা। তো যাই হোক, একটা প্রশ্ন আর কি, আমি একটা প্রশ্ন করি, র্যান্ডমলি একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর থেকে আবার আমরা পরের কথা যাবো। সেটা হচ্ছে যে মানে এরকম কি বন্ধু আছে যে ফোন করে একের পরে কথা বলেই যায়, বলেই যায়, মানে দেখা যায় যে আর মানে যাকে ফোন দিচ্ছে তার কোনো কথা বলার নেই, কিন্তু আরেক পাশে কথা বলেই যাচ্ছে, এরকম আছে?
হ্যাঁ আমার একজন আছে, ও মানে ফোন দিয়ে
ছেলে নামে আগে
অবভিয়াসলি ছেলে
আচ্ছা আচ্ছা
ও কি করে ফোন দিয়ে অনেকক্ষণ জিজ্ঞেস করে দোস্ত কোথায় আছিস কেমন আছিস এই সেই কথা বলে কি দিয়ে ভাত খাচ্ছে এটা পর্যন্ত জিজ্ঞেস করে
আচ্ছা
এগুলো এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন করে লাস্টে গিয়ে বলবে দোস্ত একটা নতুন প্রোফাইল পিকচার দিছি এটা আপলোড দিস মানে সরি এটা লাইক দিস এটা কমেন্ট দিস
ওই মানুষটা কি রূপ কোন হবে
রূপ হলো এখন বলা সম্ভব না
আচ্ছা আমার মনে হয় যে যারা এখন শুনছে আমাকে তাদের অনেকেরই হয়তো এরকম বন্ধু আছে যেরকম ফোন দিয়ে একের পর অনেক অনেক কথা বলেই যায় কথা বলার সুযোগ দেয় না তো যে আমি এখন যেভাবে বলছি ঠিক এরকম ভাবে হয়তো তো কিন্তু শেষে হয়তো এরকম মজার কিছু বলতে পারে তো যাই হোক না কেন এরকম কোন মজার কোন এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন রেডিও ফুডস অফ সেলফিস ফ্যান পেজে গিয়ে আপনি মেসেজ করে জানিয়ে দিতে পারেন আপনার সেই এক্সপিরিয়েন্স এর কথাটি আমরা ছোট একটা ব্রেক এর পর ফিরে আসি আর অনেক কথা নেই ভাইকিংস এর অপেক্ষা শুনতে শুনতে ফিরে আসবো রূপের খুব পছন্দ গান তাই না মানে রূপের জীবনে অনেক অনেক অপেক্ষা তো সেই জন্য অপেক্ষা গানটা তার শুনতে অনেক ভালো লাগে জানি না কিসের জন্য অপেক্ষা তো অপেক্ষা শুনতে শুনতে আমরা একটু অপেক্ষা করে আবারও ফিরে আসি বাকি কথাগুলো বলার জন্য এবং আরো অনেক মানে হরণীয় অনেক কথাই আছে সেগুলো নিয়ে কথা গান শুনে ফিরে আসছি কবে যোজনা আসবে আছেন রেডিও ফুটেজ এটা ফেম ফুটে ভূত এফ এম হরোগ্রাফ চলছে এই মুহূর্তে খুশি আছে আপনার সাথে আমার সাথে আছে রূপ এবং রাফি টু তাদের সাথে আড্ডা হচ্ছে আমরা মিলত উইকের একটা গল্প শুনে আসলাম এবং ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলছেন কথা নিয়ে কথা হচ্ছিল তো কথা নিয়ে কথা যখন উঠেই গেল তখন আপনাদেরকে জানিয়ে রেখে বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্কে যদি আপনি কথা বলতে পারবেন সবচেয়ে কম খরচে আপনার নেটওয়ার্কে যদি কথা বলার খরচ নিয়ে যদি কোনো হাঙ্গামা বেড়ে থাকে তবে আপনি খুব ইজিলি সুইচ করুন এয়ারটেলে নাম্বারটা ঠিক কিন্তু ঠিক আগেরটাই থাকবে একটা ডিজিটও চেঞ্জ হবে না তো দেরি না করে এখনই বন্ধুদের নেটওয়ার্ক এয়ারটেল জয়েন করুন এবং সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি কথা বলুন তো আপনি আছেন ভূত এফএম হরর ক্লাবে আমার সাথে আছে রূপ এবং রাফি তো আমরা একটু আগে মেল অফ দ্য উইকের গল্প শুনছিলাম এবং শুনলাম যে রাফির কাছে এবং রূপের কাছে গল্পটা ভালোই লেগেছে তো এরকম গল্প আপনার যদি কখনো শোনা হয়ে থাকে কিংবা আপনি যদি কোনো গল্প লিখে থাকেন আপনার লেখা কোনো গল্প হরর গল্প সেই গল্পটা কিন্তু আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ভূত এফএম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও ফুট অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ যেটা আছে ফেসবুক রেডিও ফুটি এই ঠিকানা আপনি আপনার গল্পটার কথা আমাদেরকে হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তবে সবচেয়ে ভালো ওয়েটা হচ্ছে আমাদের মেইল করতে হবে এবং মেইলের অ্যাড্রেসটা রূপের কাছে জানতে চাইবো আবারও কিন্তু আমি জানি রূপের মনে নেই
ভূত এফএম@রেডিওফুটি.fm
এক্স্যাক্টলি আজকে প্রথমবারের মতো রূপকে জিজ্ঞেস করে সাথে সাথে রূপ মেইল আইডিটা ঠিক কথা বলতে পারে bhwtfm@রেডিওফুটি.fm radiofoori.fm সাবজেক্ট শুনলে লিখতে হবে
ভূত এফএম হরর ক্লাব সরি প্রতিবার একটা না একটা ভুল হয় ভাই
না আসলে হরর শোতে মাঝে মাঝে কিছু হাসির উপাদানের একদমই প্রয়োজন আছে এবং আসলে রূপে
সেটা কি আমি ভাই
না না তুমি নিজে উপাদান না হলো তোমার কথাগুলো উপাদান সৃষ্টি করে দেয়
আচ্ছা আচ্ছা
মানে খুবই ভালো খুবই ভালো খুবই মানে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদেরকে তো আমি একটা প্রশ্ন মানে রাফিকে সম্ভবত বাইরে প্রশ্ন করছিলাম যে রাফির জীবনে সবচেয়ে বড় ভয় লেগেছিল কবে
আমার জীবনে একটা কিছু ঘটনা ঘটে যেসব ঘটনার কারণে আমি এসব সুপার ন্যাচারাল জিনিস বা বৌদ্ধিক জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হই
আচ্ছা মানে নিজের একদম লাইফের ঘটনা
হ্যাঁ নিজের একদম লাইফের ঘটনা
তাহলে সেই ঘটনাটা আমরা এখন শুনবো আমরা তাহলে এই ঘটনাটা এখন শুনবো না আমরা শেষ ঘন্টার জন্য সেই ঘটনাটা রেখে দিচ্ছি সেই মানে জীবনে প্রচন্ড ভয় পাওয়ার সেই এক্সপিরিয়েন্সটা তো রূপের যেরকম খুব ছোট ছোট ভয় পাওয়ার এক্সপিরিয়েন্স আছে বাবা
ভাই ছোট না এটা খুবই বড়
ব্যাপারটা তোমার কাছে খুব বড় আমাদের সবার কাছে এরকম বড় বড় ব্যাপার ছোট ছোট
মানে হয়তো আমি সামনে ভূত মানে বড় ডাইনি টাইনি দাঁড়া থাকলেও মানে এত ভয় পেতাম না যতটা আমি ভয় পেয়েছিলাম
অবশ্যই অবশ্যই মানে বড় ভয়ের ছোট ঘটনা আর কি তো রাফির আবার বড় ভয়ের বড় ঘটনা তো সেই বড় ভয়ের বড় ঘটনাগুলো আমরা লাস্ট হয়ে শুনবো এই আবার আমরা কয়েকটা ফেসবুকের কমেন্ট একটু পড়ে নিয়েছি আমাদের সাথে আছেন খান রো রবিন আচ্ছা রবিনের মাঝে একটা স্পেস আছে লিখেছেন যে ভাইয়া শুনছি মিরপুর থেকে ভালো লাগে আমার মেহের হাসান সানি অনেকগুলো কমেন্ট করেছেন এরকম করবেন না অবশ্যই তাহলে কমেন্ট পড়বো না সাকিব আল হাসান আচ্ছা শাকিব আল হাসান আমাদের সাথে আছেন আচ্ছা অনেকদিন পর হরোগ্রাফ শুনছি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ রিয়াং অঙ্কিত আচ্ছা আমাদের সাথে শ্রীমঙ্গল থেকে সাথে আছেন লিখেছেন রিজবি ইসলাম সোহান আছেন নাটোর থেকে শুনছেন রিবন মাহমুদ আছেন জামালপুর থেকে শুনছেন আচ্ছা সে জানিয়েছে যে তার সাথে যে সবচাইতে বেশি কথা বলে সেটা আমার জিএফ আমাকে কিছু বলতে দেয়। আচ্ছা তো ইমন খান আছেন, লিখেছেন আমার কমেন্টটা করবেন প্লিজ। কি কমেন্ট করলেন বলে ফেললাম, যাই হোক। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ সোহাগ, আছেন জি এম নজরুল ইসলাম, বুঝ বালক, আচ্ছা বুঝ বালক অবুঝ বালকের ঠিক উল্টোটা বোঝা, অনেক বুঝেন তিনি। তিনি আছেন আমাদের সাথে, দেওয়ান শরণ আছেন, এবং দেওয়ান শরণের সাথে আছে তার বন্ধু রাফি। আজকে রাফিতে রাফিময় আমাদের হরর ক্লাব, মানে আমার সামনে এক রাফি, গল্প পড়লাম আরেক রাফির,
আবার কমেন্ট করছে আরেক রাফি,
আরেক রাফি বন্ধু,
রাফি বন্ধু। আচ্ছা
পুরোটা শুনতে হবে।
আচ্ছা আচ্ছা
আচ্ছা, আফ্রিদি তুহিন আছে আমাদের সাথে, আমাদের অনেক পুরান একজন লিসনার এবং প্রতিদিনই সে থাকে। তবে আফ্রিদি তুহিনের মতো যারা আরো অনেকেই যারা আগে যারা হতো, মানে একের পর এক কমেন্ট করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, এই জন্য তাদের কমেন্ট গুলো আমি পড়তাম না। তো এখন দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি একটাই কমেন্ট করছে, সেজন্য সে একটা কমেন্ট করেছে, মানে ফ্লাডেড হয়ে যায়, এবং এটা আসলে মানে কষ্ট দেয়া। তো আমাদের সাথে আরো আছেন, আরো আছেন আফ্রিদি তুহিন, অনেক কমেন্ট করেছেন, ওরকম করবেন না, একটা কমেন্ট করবেন। মোহাম্মদ শাহজাদ আছেন আমাদের সাথে, আরো আছেন কেয়ারফুল হৃদয়, আচ্ছা কেয়ারফুল হৃদয়, অনেক হৃদয় আছেন আমাদের সাথে, হৃদয় খানও আছেন আমাদের সাথে, তিনি গানও করেন, আমাদেরকে মাঝে মাঝে তিনি গান করে পাঠান, সেই গান আমরা আবার বাজাইও, আনসান সোর্স স্টোরি অফ দ্য উইকে আমরা তার গানটি বাজিয়েছিলাম সঙ্গত কারণে। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের সাথে আছে কেয়ারফুল হৃদয়, তিনি লিখেছেন অনেকদিন থেকেই ভূত এফএম শুনছি বাট কখনই কমেন্ট করিনি, আজ ভাবছি পুরো গল্পটাই শুনবো, আমি আছি বগুড়া থেকে, এবং আপনি শুনছেন ভূত এফএম হরর ক্লাব। আমাদের সাথে আরো আছেন জি এম নজরুল ইসলামের কথা আগেই পড়েছি, দেওয়ান শরণের কমেন্টও আগে পড়েছি, আরো অনেকের কমেন্ট পড়বো, নেক্সট টাইম যখন ফিরে আসবো। ও হি দেব শর্মা আছেন বগুড়া থেকে শুনছেন, আর সবাই অনেক অনেক ধন্যবাদ যারা শুনছেন আমাদেরকে, এবং আশা করি শেষ পর্যন্ত শুনবেন। তো এই সময়টাতে আমরা একটা ছোট্ট একটা ব্রেকে চলে যাই, ব্রেক থেকে যখন ফিরে আসবো নেক্সট আওয়ার, এখন তো সময় 11:56, 12টার সময় আমাদের ভূতিকার আওয়ার, ভূতিকা শুরু হয়ে যাওয়ার ঠিক আগে আরো একবার আসবো আমরা, তখন কথা হবে, আরো অনেক কিছু নিয়ে কথা হবে। এখন চলে যাচ্ছে গানে, গান শুনতে শুনতে ফিরে আসছে, আপনার কথাগুলো জানিয়ে দিন facebook.com/radiofurti, এই ঠিকানা হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে, এছাড়া আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে জানাতে পারেন bhutfm@radiofurti.fm, ঠিক এই ঠিকানা মেইল করে সাবজেক্ট বলে লিখতে হবে হরর ক্লাব। আপনার নিজের কোন গল্প থাকলে, আপনার শোনা কোনো গল্প থাকলে, আমার আশেপাশে কোনো মানুষের জীবনে এরকম কোন স্টোরি থাকলে, সেই স্টোরিটা যদি শুনে বা পড়ে যদি সবার সেরকম একটা ভয়ের সঞ্চার হয়, সেরকম কোন গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন, এবং ভয়ের গল্প মানেই সেখানে ভূত থাকতে হবে এই ধারণা থেকে বেরিয়ে আসুন, এবং সেরকম সুন্দর সুন্দর ভয়ের গল্প আমাদের লিখে পাঠান, সেই ভয়ের গল্পগুলো নিয়ে কথা হবে। এবং ভূত ছাড়া ভয়ের গল্প হতে পারে সেরকম একটা সিনেমা কয়েকদিন আগেই দেখেছি, সেটা নিয়েও কথা হবে নেক্সট আওয়ারে। তো ফিরে আসছি, সাথে থাকুন শুধু থাকুন রেডিও ফুর্তি, 88 FM অ্যান্ড ফুর্তি। একদম ঠিক জায়গা মতো আপনি আছেন, যদি আপনি মুহূর্তে কোন হরর গল্প শুনতে চান এবং ভূতিকা যদি শুনতে চান, একদম এক্স্যাক্টলি ঠিক জায়গাতে আছেন, ভূত এফএম হরর ক্লাবের সৃষ্টি আছে আপনার সাথে, এবং আমার সাথে আজকে আছে রূপ এবং রাফি। তো যাই হোক, লাস্ট আওয়ারে অনেক কিছু কথা হচ্ছে না, এবং আমরা কিন্তু গল্পের মাঝে মাঝে, ভালো গল্পের মাঝে মাঝে আমরা একটু হাসি তামাশা করছি
আবার আমার সাথে।
তো আজকে এই মুহূর্তে যারা শুনছেন আমাদেরকে, কেমন লাগছে ভূত এফএম হরর ক্লাবের আজকের এপিসোডটা জানিয়ে দিতে পারেন রেডিও ফুটির অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে গিয়ে, হরর ক্লাবের পোস্টের নিচে কমেন্ট করে। তো এখন আমরা যাবো ভূতিকাতে, ভূতিকাতে যাবার আগে আবার একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আজকের ভূতিকাটা ব্রাম স্টোকার্স ড্রাকুলার ফোর্থ এপিসোড, এবং ফোর্থ এপিসোডে আমরা আজকে যে মানে রিক্যাপ থাকে না, একটা সিরিয়াল শুরু হওয়ার আগে রিক্যাপ দেখা, আমরা তো দেখাতে পারছি না, রিক্যাপটা অনেকটা এরকম যে জনাথন হারকার সে তার কাজে প্রফেশনাল একটা কাজে তাকে ট্রান্সালভেনিয়ার জার্নি করতে হয়, এবং সেখানে কারণ ড্রাকুলার প্রাসাদ দুর্গে তাকে যেতে হয়েছে, এবং সেই প্রাসাদ দুর্গে সে ছিল লাস্ট এপিসোড পর্যন্ত যেটা ছিল, কারণ ড্রাকুলার বিভিন্ন রহস্যজনক আচরণ তো আছে, সেই সাথে একটা ঘরে তিনজন নারীর সাথে জনাথন হারকারের দেখা হয়, এবং সেই তিনজন নারী তার শরীর থেকে রক্ত শুষে নেওয়ার চেষ্টা করেছিল, যাই হোক কারণ ড্রাকুলা এসে তাকে তাদের হাত থেকে রক্ষা করে, এবং ভয়ঙ্কর ব্যাপারটা যেটা ছিল যে তাদের জন্য খাবার নিয়ে আসে একটা মানুষের বাচ্চা, তো সেই জায়গাটাতে ছিল, এবং জনাথন হারকার বুঝতে পারেন যে সে আসলে সেখানে বন্দি। তো সেখান থেকে 28 মে-র ঘটনা থেকে শুরু হবে আজকের গল্পটা। তো সেই গল্পতে যাবার আগে আবারও বলছি যে বিদেশি গল্পের ক্ষেত্রে, মানে বাইরে কথা হচ্ছিল রাফির সাথে, রাফি বলছিল যে বিদেশি গল্পের থেকে দেশি গল্প বেশি ভালো লাগে, কেন সেটা একটু আবার অনেয়ারে শুনি।
কারণটা হচ্ছে বিদেশি যে গল্পগুলো আছে ওগুলো যে এনভায়রনমেন্টের মধ্যে হয় আশেপাশে পরিবেশের বর্ণনা দেয় ওগুলোর সাথে আমি আমার নিজেকে রিলেট করতে পারি না। বাট আমার যেসব দেশি গল্প ওগুলোতে আমি নিজেকে রিলেট করতে পারি। যেমন ধরেন বাইরে একটা মিথ আছে ফ্লাইং ডাচম্যান, যেটা আমার কাছে হাস্যকর লাগে, একটা জাহাজ আকাশে ভেসে বেড়াচ্ছে, ওখানে একজন পাইলট আছে যে গোস্ট টাইপের, আমার কাছে ব্যাপারটা হাস্যকর লাগে। কিন্তু যদি এটা বাংলাদেশের যেসব গল্প আছে মেসভূত বা এই টাইপের যেসব গল্প আছে ওগুলো হলে আমি ভালো রিলেট করতে পারি। যেমন ধরেন কোন একটা গল্প যদি এমন বলে যে
হুমায়ুন আহমেদের গল্পের কথাই,
হুমায়ুন আহমেদের গল্পগুলো ওনার গল্পগুলো বেশি ভালো লাগে, তার হচ্ছে উনি খুব ভালো সাসপেন্স ক্রিয়েট করতে পারেন, স্টোরিগুলো খুবই ডিফারেন্ট টাইপের হয় এবং আপনি শেষ পর্যন্ত আসলে কি হয় এটা আপনি আগে থেকে গেস করতে পারবেন না।
আমার কাছে যেটা আর কি মনে হয়েছে যে বাংলাদেশের লেখকদের ভিতরে আসলে আমার কাছে অনেক বড় বড় লেখকও সেটা স্বীকার করবেন, হুমায়ুন আহমেদও বলে গিয়েছেন, রকিব আজহারও সেটা মনে করেন, অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের যারা হরর মানে যারা সাহিত্যিক আছেন তাদের ক্ষেত্রে হরর গল্প লেখার প্রতি একটু অনীহা, একটু যেন কেমন যেন মানে একটু না কুচু স্বভাব, যে অদ্ভুতের গল্প লিখবো না, ভয়ের গল্প লিখবো না। কিন্তু আসলে মানে ভয় মানে শুধু ভূত বা ভূত থেকে শুধু ভয় উৎপত্তি হতে পারে এরকম আসলে কোনো কথাই নেই। জীবনে সবচেয়ে বড় মানে প্রত্যেকটা মানুষের জীবনে ভয় আছে, কিন্তু সবচেয়ে প্রত্যেকটা মানুষের জীবনে ভূত নেই, তো সেটা কথা না। কথা হচ্ছে এইটার কারণে আরেকটা ব্যাপার হচ্ছে যে বিদেশি প্রচুর 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 ক্লাসিক্যাল হরর নোভেল আছে, শর্ট স্টোরিজ আছে, অনেক আছে অনেক আছে। এবং সবচেয়ে ছোট হরর গল্প যেটা কয়েকদিন আগে পড়ছিলাম যে পৃথিবীর মানে পোস্ট অ্যাপোকালিপটিক যুগের একটা গল্প, যে পৃথিবীর সর্বশেষ জীবিত মানুষটি তার ঘরের দরজায় নক নক শুনতে পেল। তো এটা বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ছোট হরর স্টোরি। তো এরকম স্টোরি লেখারও একটা ইয়ে ছিল, আমি নামটা সেদিনও ভুলে গিয়েছিলাম, মানে এই ধরনের গল্প যেগুলো দু লাইনের গল্প সেরকম গল্পের একটা প্রচলন ছিল। এরকম কবিতাও আছে যে মানুষ যেন নিউট্রন বোমা যেন মানুষ যেন না, কবিতার নাম অশ্লীল সভ্যতা, কবির নাম হেলাল হাফিজ। তো যাই হোক, তো বাংলাদেশে যেটা হয়েছে যে এরকম মানে হরর গল্প লেখার প্রতি একটা অনীহা বাজে কোনো কারণে অনেক অত বেশি লেখা হয়নি। কিন্তু অনুবাদের ক্ষেত্রে আবার যেটা হয় যে সবাই সবার অনুবাদ আসলে খুব বেশি বিশ্বাসযোগ্য মনে হয় না বা রিয়েলিস্টিক লাগে না। এবার রকিব আজহারের অনুবাদ কিন্তু খুবই সুন্দর এবং মনে হয় যে একদম আমাদের নিজেদের গল্প। যেমন তিন গোয়েন্দা তো আমরা সবাই পড়ি,
তিন গোয়েন্দার বড় ফ্যান বলা যায়, ছোট থাকতে মানে প্রচুর পড়তাম এবং আমার পড়াটা ছিল কি অ্যাসাইনমেন্ট টাইপের।
আচ্ছা,
লাইক আমার ফ্রেন্ড আমার বই পড়তে পছন্দ করতো না, তো আমি কি করতাম বই পড়তাম বই ওটা লাস্ট বেঞ্চে বসে আমার ফ্রেন্ডদেরকে শুনাইতাম।
আচ্ছা,
তো মানে প্রতিদিন একটা নতুন নতুন শুনাইতে হবে, এই কারণে আমার আবার বাসায় গিয়ে পড়তে হবে মাস, এটা আমার অ্যাসাইনমেন্ট এই টাইপের ছিল।
এবং সে ছোটবেলায় তো সে কাঁথার নিচে লুকিয়ে,
কাঁথার নিচে লুকিয়ে টর্চ লাইট জ্বালিয়ে, ইভেন খাটের নিচে ঢুকে শুয়ে শুয়ে কথা আম্মা বলছে বাইরে খেলতে যা, আমি বাইরে খেলতে যাবো না, আমি তিন গোয়েন্দা, আমার কালকে অ্যাসাইনমেন্ট আছে আমার এটা পড়তে হবে, তো আমাকে খাটের নিচে ঢুকে লাইট জ্বালাই আমি ওখানে পড়তেছি। আমার ওদিকে ভয়ও লাগতো যে তেলা বোকা আমার কোশ্চেন আসে গায়ের উপর উঠে,
এখানেও কিন্তু ভয় ছিল,
এখানেও ভয় ছিল।
তো রূপের জীবনে কি এরকম কোন এক্সপিরিয়েন্স আছে?
না ভাই, এরকম কোন এক্সপিরিয়েন্স নেই।
জীবনে রোমান্টিক হরর এক্সপিরিয়েন্স এর সবচেয়ে বেশি বোধ হয়।
রোমান্টিক আবার হরর কিভাবে হয়?
মানে তোমার রোমান্সের ভিতরে কোনো ভয় ছিল না?
রোমান্স তো রোমান্সই ভাই, ওটা আবার ভয় কিভাবে?
ভূতিকাতে চলে যাই, যারা এই মুহূর্তে অপেক্ষা করছেন ভূতিকার জন্য তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আমরা ছোট্ট অল্প সময়ের এক মিনিটের এরকম সময় একটা ব্রেকের পর চলে যাবো আমাদের আজকের ভূতিকাতে, ভূতিকা শুনে শুনতে আবার ফিরে আসবো। আশা করি পুরোটা সময় সাথে থাকবেন। নেক্সট আওয়ারে কিন্তু আমাদের আরো একটা গল্প আছে, রফির জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আছে, স্টোরি অফ দ্য উইক আছে, সবার আগে রাসেল হয়ে গেছে, রাসেল হয়ে আসবেন। সো নেক্সট আওয়ারটাও খুবই খুবই চোস একটা আওয়ার কাটবে আশা করি। এখন আমরা চলে যাচ্ছি ব্রেকে, ব্রেক থেকে ড্রাকুলা, ড্রাকুলা থেকে ফিরে আসবো সাথে দেখুন শুনতে যেমন রেডিও 58 FM অ্যান্ড ফুর্তি।
Bram Stoker's Dracula, Episode 4.
আটাশ মে, কোত্থেকে যেন একদল জিপসি এসে তাঁবু গেড়েছে প্রাসাদ দুর্গের উঠানে। ভারী অদ্ভুতই জিপসিদের ধরন ধারণ, নিজেদের সমাজ নিজেদের রীতিনীতি নিয়ে ব্যস্ত থাকে ওরা। নির্ভীক দুঃসাহসী এই জাতটা আইনের ধারে কাছেও ঘেঁষে না, ওদের ইচ্ছে মাফিক কাজ কারবার করে বেড়ায়। জানালায় দাঁড়িয়ে আকার ইঙ্গিতে ইতিমধ্যেই ভাব জমিয়ে ফেলেছি আমি। বিচিত্র পদ্ধতিতে আমার ইঙ্গিতের উত্তরে সাড়া দিয়েছে ওরাও। ভাবছি ওদের মাধ্যমে বাইরের জগতে কয়েকটা চিঠি পাঠাবার চেষ্টা করতে হবে আমাকে। দ্রুত দুটো চিঠি লিখে ফেললাম, একটা মিস্টার হকিন্সকে, চিঠিতে মিনার সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছি ওকে। দ্বিতীয়টা মিনার নামে, শর্ট হ্যান্ডে আমার অসহায়তার কথা সবই জানিয়েছি তাকে। ভয় পেয়ে অনর্থ বাঁধিয়ে বসতে পারে ভেবে সে রাতের ডাইনিদের ঘটনা বাদ দিয়েছি শুধু। পকেট থেকে পয়সা বের করে চিঠি দুটো দিয়ে সেটা মুড়ে জানালাতে বাইরে ছুঁড়ে দিলাম। ইঙ্গিতে চিপসি সর্দারকে বোঝাবার চেষ্টা করলাম চিঠি দুটো ডাকে দিতে চাই আমি। কি বুঝলো সে কে জানে, তবে চিঠি দুটো তুলে নিয়ে আমার উদ্দেশ্যে মাথা নুয়ে হ্যাটের ভেতরে গুঁজে রাখল ওগুলো। কাউন্ট এলেন সন্ধ্যার একটু পরে, শান্তভাবে আমার পাশের চেয়ারটায় বসে পকেট থেকে দুটো চিঠি বের করলেন তিনি। মৃদু বিদ্রুপের স্বরে বললেন,
জিপসি সর্দার আমাকে দিয়েছে চিঠিগুলো, একটা হয়েছে অকিলসকে লেখা, অবশ্যই আপনার হাতের, দ্বিতীয়টা মিনামুর নামে এক মহিলাকে, আন্তরিক বন্ধুত্ব এবং আতিথেয়তার, তাহলে এই প্রতিদান।
বলতে বলতে খাম দুটো জ্বলন্ত মোমের আগুনে তুলে ধরলেন তিনি। ধীরে ধীরে পুড়তে শুরু করল খাম দুটো, সম্পূর্ণ পুড়ে ছাই না হওয়া পর্যন্ত সেদিকে চেয়ে রইলেন তিনি। তারপর চেয়ারে সোজা হয়ে বসে বললেন,
জানি অন্যের চিঠি খোলা খোলা তোর অন্যায়, কিন্তু কি করবো সরকার, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এতটা হুঁশিয়ার হয়ে চলতে হয় আমাকে।
বলতে বলতেই একটা নতুন খাম আমার দিকে এগিয়ে দিলেন তিনি।
মেরামরের ঠিকানাটা আরেকবার লিখে দিন এতে।
যন্ত্রচালিতের মতো হাত বাড়িয়ে কাউন্টারের হাত থেকে খামটা নিয়ে তাদের ঠিকানা লিখে দিলাম। খামটা হাতে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। তারপরে আবার ঘরের দরজায় চাবি লাগানোর শব্দ শুনে লাফ দিয়ে ছুটে গেলাম দরজার দিকে। বাইরে থেকে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে দরজা। ঘন্টা দুয়েক পর আবার ফিরে এলেন কাউন্ট। একটানা সোফায় বসে থাকতে থাকতে একটু ঝিমুনি মতো এসেছিল আমার, তাই কোন দিক দিয়ে ঘরে এসে ঢুকেছেন তিনি বুঝতে পারিনি। তার পায়ের মৃদু শব্দে তন্দ্রা ছুটে যেতেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন কাউন্ট। আমাকে চমকে উঠতে দেখেই তিনি বললেন,
খুব ক্লান্ত হয়ে পড়েছেন নাকি? না, বসে থাকতে থাকতে হয়েছে, আর বসে থাকতে হবে না, সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। কয়েকটা বিশেষ জরুরি কাজে আমাকে এক্ষুনি একটু বাইরে যেতে হচ্ছে, না হলে আপনার সাথে বসে গল্প করতাম।
কোনো কথা না বলে বিছানায় এসে শুয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে ঠলে পড়লাম গভীর ঘুমে। সবচেয়ে আশ্চর্য, এত দুশ্চিন্তার মধ্যেও এমন গাঢ় ঘুম আমার এলো কি করে? 30 মে, নিবিড় প্রশান্তি নিয়ে ঘুম ভাঙল। চোখ খুলতেই কথাটা মনে হলো আমার, তাই তো, প্রয়োজনের সময় কাগজ কোথায় পাবো? কিছু কাগজ পকেটে রেখে দিলে হয় না? তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে সুটকেস খুললাম। খুলি চক্ষু স্থির, কাগজ তো দূরের কথা, প্রাসাদের বাইরে বেরোনোর উপযোগী জামা কাপড়, ওভারকোট, কম্বল, এমনকি রেল গাইডটা পর্যন্ত সুটকেস থেকে উঠাও। বজ্রাহতের মতো সেদিকে চেয়ে বসে থাকলাম। আমার বাইরে যাবার সমস্ত পথ বন্ধ করে দিয়েছেন কাউন্ট। 7 জুন, বিছানায় এক কোণে চুপচাপ বসে বসে ভাবছি, ভুল হয়েছে একটু আগে। হঠাৎ প্রাসাদ দুর্গের পাথর বাঁধানো বিশাল চত্বরে ঘোড়ার খুরের আওয়াজ আর চাবুকের তীক্ষ্ণ শব্দে চমকে উঠলাম। খুশিতে ছেয়ে গেল মনটা। এক লাফে বিছানা থেকে নেমে ছুটে গেলাম জানালার কাছে। আট ঘোড়ায় টানা বিশাল দুটো গাড়ি দাঁড়িয়ে আছে প্রাসাদ দুর্গের প্রাঙ্গণে। লম্বা চাবুক হাতে নিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে কচুয়ান দুজন, মাথায় স্লোভাক হ্যাট, কোমরে কাঁটা মারা চামড়ার চড়া বেল্ট, গায়ে ভেড়ার লোমের তৈরি নোংরা জামা, আর পায়ে হাঁটু পর্যন্ত উঁচু ভারী বুট পরা কচুয়ান দুজনকে দেখেই ওদের সাথে কথা বলার জন্য দরজার দিকে ছুটলাম। কিন্তু দরজায় ধাক্কা দিয়ে মুখে হাসি মিলিয়ে গেল আমার। বাইরে থেকে বন্ধ দরজাটা। ছুটে ফিরে এলাম জানালার কাছে, চেঁচিয়ে ডাকলাম কচুয়ান দুজনকে। চমকে উঠে মাথা তুলে আমার দিকে চাইল ওরা। সেই মুহূর্তে কোত্থেকে এসে উদয় হল সে জিপসি সর্দার। ফিসফিসে ওদের কানে কানে কিছু বলল। জিপসি সর্দারের কথা শুনে আমার দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠল ওরা। হতাশা ছেয়ে গেল মনটা। আমার দিকে আর ভুলেও ফিরে চাইল না কচুয়ান দুজন, নিজের কাজে মন দিল ওরা। মোটা দড়ির হাতল লাগানো চৌকো মতন বেশ বড় বড় কয়েকটা কাঠের বাক্স ওরা নামিয়ে রাখল মাটিতে। তারপর সেগুলো নিয়ে পরপর সাজিয়ে রাখল প্রাঙ্গনের এক কোণে। বাক্স বয়ে নিয়ে যাবার ভঙ্গি দেখে আর পাথরে প্রাঙ্গনে নামিয়ে রাখার সময় যে শব্দ হল তা শুনে আন্দাজ করলাম বাক্সগুলো খালি। কাজ শেষ হতেই কোচোয়ানদের ভাড়া মিটিয়ে দিল চিপসি সর্দার। বোধহয় সংস্কারের বসে পয়সার উপর থুথু ছিটিয়ে পকেটে পুরে খুশি মনে গাড়িতে ফিরে গেল কোচোয়ানেরা। তারপর হিসিয়ে উঠল ওদের হাতের চাবুক। চলে গেল কোচোয়ানেরা আর এক একই বসে বসে নিজের কপাল ঠিক কাটতে লাগলাম আমি। 24 জুন, শেষ রাত। কেন জানো একটু তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন কাউন্ট। তিনি চলে যাবার পরপরই দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম আমি। সিঁড়ি বেয়ে উঠে এলাম দক্ষিণের সেই ঘরে। নজর রাখতে হবে কাউন্টের উপর। গত কদিন ধরেই মনে হচ্ছে আমার অজান্তে প্রাসাদের কোথায় যেন ঘটে চলেছে ভয়ঙ্কর একটা কিছু। জিপসিদের সেই দলটাকে আর দেখা যায় না, কিন্তু প্রাসাদের ভেতরেই কোত্থেকে যেন ভেসে আসে শাবল কোদাল আর বেলচার অস্পষ্ট ঠুংঠাং শব্দ। প্রাসাদের ভেতরেই কি কিছু করছে জিপসিরা? বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দক্ষিণের ঘরের জানালার সামনে। হঠাৎ কাউন্টের ঘরের জানালার দিকে নজর পড়তেই চট করে সরে দাঁড়ালাম এক পাশে। জানালা কোলে ধীরে ধীরে বেরিয়ে আসছেন কাউন্ট। গায়ে আমার সুটকেস থেকে চুরি যাওয়া বেড়ানোর পোশাক, কাঁধে একটা থলে, এটাতেই বাচ্চাটাকে ভরে সেদিন রাতে ট্রাইনিগুলোকে ছুঁড়ে দিয়েছিলেন কাউন্ট। পরিষ্কার বুঝতে পারলাম আবার কাছাকাছি গ্রাম বা শহর থেকে বাচ্চা চুরি করতে যাচ্ছেন তিনি, আর তারই শয়তানের জন্য পরোক্ষভাবে দায়ী হতে হবে আমাকে। কেউ দেখে ফেললে মনে করবে আমি চুরি করেছি বাচ্চা। ঘৃণায় ক্রোধে থরথর করে কাঁপতে লাগলো আমার সর্বশরীর, কিন্তু মনে মনে চলে মরা ছাড়া করার কিছুই নেই। এমন অসহায় ভাবে বন্দি থেকে এছাড়া করবই বা কি? কাউন্ট ফিরে না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করব স্থির করলাম। জানালার দিকে সতর্ক দৃষ্টি রেখে দাঁড়িয়ে থাকলাম চুপচাপ। চাঁদের উজ্জ্বল আলোয় হঠাৎ মনে হল ক্ষুদ্র কণিকার মতো কি যেন সব উড়ছে বাতাসে। কি ওগুলো? ভালো করে দেখার জন্যে আরেকটু সামনে ঝুঁকে দাঁড়ালাম। অকস্মাৎ দূরের উপত্যকার দিক থেকে ভেসে এলো কুকুরের হিংস্র চিৎকার। ক্রমেই বাড়ছে সে চিৎকার, সেই সাথে বাড়ছে বাতাসে ভাসমান চকচকে অদ্ভুত কণাগুলোর ঘূর্ণন। ঘুমে দু চোখ বুঝে আসতে চাইছে আমার, জোর করে টেনে খুলে রাখতে হচ্ছে চোখের পাতা। ওই কুকুরের ডাক, অদ্ভুত কণিকা আর এই ঘুমের সাথে কি কোনো সম্পর্ক আছে? আরো কেটে গেল সময়। চোখের সামনে স্পষ্ট রূপ নিতে শুরু করেছে এখন কণিকাগুলো। বিস্ময়ে অস্ফুট চিৎকার বেরিয়ে এলো আমার গলা থেকে। কণিকাগুলো মিলিয়ে গেছে, তার জায়গায় ভাসছে তিনটে নারী মূর্তি। সেদিনকার সেই তিন ডাইনি। আতঙ্কে শিউরে উঠলাম, খাড়া হয়ে গেল ঘাড়ের কাছে লোম, এক ছুটে পালিয়ে এলাম নিজের ঘরে। আরো প্রায় ঘন্টা দুয়েক পেরিয়ে যাবার পর কাউন্টের ঘর থেকে ভেসে আসা একটা শব্দে স্তব্ধ হয়ে যেতে চাই আমার হৃৎপিণ্ডের গতি। হিমেল হাওয়ায় ভর করে ভেসে আসছে মানব শিশুর কান্না। কয়েক মুহূর্ত চেঁচিয়ে হঠাৎ থেমে গেল বাচ্চাটার চিৎকার, যেন গলা টিপে ধরে থামিয়ে দিল কেউ ওকে। আর সহ্য করতে পারলাম না, এখনই একটা কিছু করতে হবে ওই কাউন্ট নামক পিশাচের বিরুদ্ধে। প্রচন্ড আক্রোশে ছুটে গেলাম দরজার দিকে, কাঁধ দিয়ে একটানা ধাক্কা দিয়ে চললাম দরজার গায়ে। কিন্তু ভারী মেহগনি কাঠের দরজা নড়ল না এক চুল। ঠিক সেই সময় প্রাঙ্গনের দিক থেকে ভেসে এলো কোন নারীর বুক ফাটা ক্রন্দন। এক লাফে জানালার কাছে এসে দাঁড়ালাম। লোহার বিশাল কপাটের সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা, এলোমেলো মাথার চুল, গায়ের কাপড় এখানে ওখানে ছেঁড়া। বোধহয় পাগলিনীর মতো ছুটে আসতে গিয়েই এ অবস্থা হয়েছে। কপাটের গায়ে মাথা কুটতে কুটতে বিলাপ করছে সে। হঠাৎ জানালার কাছে আমাকে দেখেই জ্বলে উঠল মহিলার দুই চোখ। তীক্ষ্ণ স্বরে চেঁচে উঠল সে, আমার ছেলেকে ফিরিয়ে দে, আমার ছেলেকে ফিরিয়ে দে শয়তান! বলেই আবার করুণ বিলাপে ভেঙে পড়ল মহিলা। তার করুণ চিৎকার শুনে অসহ্য বেদনায় বুকের ভেতরটা টনটন করে উঠল আমার। হঠাৎ মাথার উপরে বোধহয় প্রাসাদের ছাদ থেকে ভেসে এলো কাউন্টের ভয়ঙ্কর রুক্ষ কর্কশ চিৎকার। কাকে যেন ডাকছে সে? পরম মুহূর্তেই তার ডাকের সাড়া দিয়ে চারদিক থেকে হিংস্র গর্জন করে উঠল হাজার হাজার নেকড়ে। একটু পরেই চোখ পড়ল উপত্যকার দিক থেকে ছুটে আসছে নেকড়ের দল, সাথে সাথে ঘন মেঘে ঢেকে গেল চাঁদ, অন্ধকারে থকথক করে চলছে হাজার হাজার রক্তচক্ষু, বিদ্যুতের মতো ছুটে এসে হতভাগিনী মায়ের উপর ছাপিয়ে পড়ল নেকড়ের দল। কয়েক মুহূর্ত পরে থেমে গেল মায়ের বিলাপ। নিকষ কালো অন্ধকারে চোখে না পড়লেও নেকড়েদের হুটুপুরিতে বুঝলাম মহিলাকে ছিঁড়ে ঘুরে খাচ্ছে শয়তানের দল। কয়েক মিনিট পরে ডাকতে ডাকতে আবার উপত্যকার দিকে ফিরে গেল নেকড়েগুলো। ঈশ্বর, ভয়ঙ্কর মৃত্যুপুরিতে এসে এও দেখতে হল আমাকে। 25 জুন ভোর, সূর্য উঠছে। সারাটা রাত অসহ্য আতঙ্কের ভেতর কাটিয়ে ওই সূর্যকে ঈশ্বর প্রেরিত দেবতা বলে মনে হয় আমার কাছে। সমস্ত ভয় সমস্ত আতঙ্ক আমার মন থেকে ধুয়ে মুছে নিয়ে গেল ওই উজ্জ্বল সূর্যালোক। শুধু আজই নয়, এই প্রাসাদে আসা অবধি সূর্য ওঠা মাত্রই আস্তে আস্তে ভয় কেটে যেতে থাকে আমার মন থেকে। দিনের স্বচ্ছ আলোয় একটু একটু করে ফিরে পাই হারানো সাহস। সাঁঝ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আবার ভয়ের দোদুল দোলায় তুলতে থাকে মন, সিঁটিয়ে আসতে থাকে হাত পা। ইতিমধ্যে দুটো চিঠি ডাকে ফেলা হয়েছে, বাকি রয়েছে একটা। ভয়ঙ্কর বিপদে আছি আমি, আমার মাথার উপর ঝুলছে মৃত্যুর খাড়া, যে কোনো সময় নেমে আসতে পারে সেটা। কিন্তু কিভাবে আসবে আমার মৃত্যুদূত, কিভাবে মরব আমি? বাঁচতে হলে মাথাটা সম্পূর্ণ ঠান্ডা রাখতে হবে। এখন গত কয়েকদিনের ঘটনাগুলোকে তুলিয়ে দেখতে শুরু করলাম। একটা জিনিস খেয়াল করেছি, ভয়ঙ্কর যা কিছু ঘটছে সব রাতের বেলায়। আর একটা জিনিস, এ পর্যন্ত দিনের বেলায় কাউন্টারের সাথে সাক্ষাৎ ঘটেনি কখনো। বোধহয় সবাই যখন ঘুমিয়ে থাকে সে তখন জেগে ওঠে, আর সবার জেগে ওঠার সময় সে ঘুমোতে চায়। তাহলে যা কিছু করার দিনের বেলায় করতে হবে আমাকে। কোনো মতে কাউন্টার ঘরে একবার ঢুকতে পারলে অনেক কিছু পরিষ্কার হয়ে যেত, কিন্তু কিভাবে ঢোকা যায়? সবচেয়ে তালা বন্ধ। অনেক ভেবে চিন্তে একটা উপায় বের করে ফেললাম। কাজটায় বিপদের সম্ভাবনা প্রচুর, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। জানালা কোলে কয়েকবারই কাউন্টকে বেরিয়ে যেতে দেখেছি, সে পথে একবার চেষ্টা করে দেখলে হয়। মন স্থির করে নিয়ে বেরিয়ে পড়লাম শেষ পর্যন্ত। সিঁড়ি বেয়ে দক্ষিণের ঘরে এসে পৌঁছলাম। ঘরের সামনে থেকে পাথরের এবড়ো থেবড়ো একটা সরু কার্নিশ সোজা চলে গেছে কাউন্টের ঘরের কাছ দিয়ে। পা থেকে জুতো খুলে ঈশ্বরের নাম নিয়ে এগোতে শুরু করলাম কার্নিশ বেয়ে। চলার পথে দেয়ালের মাঝে মধ্যে পলেস তারা খসে গিয়ে ইটের পাঁচরা বের হয়ে পড়েছে। চলতে চলতে হঠাৎ একবার নিচের দিকে চোখ পড়তে ঘুরে উঠল মাথাটা। দুপুর থামলাম না, কারণ এমনিতেও দুদিন পরে মরতেই হবে আমাকে। তার চেয়ে বরং একবার চেষ্টা করেই মরা যাক। পার কয়েক পা ফসকে পড়তে পড়তে নিচে গিয়ে শেষ পর্যন্ত কোনো মতে এসে পৌঁছলাম কাউন্টের ঘরের জানালার সামনে। জানালার কাঁচের সার্সি লাগানো পাল্লা দুটোয় ঠেলা দিতেই মসৃণ ভাবে খুলে গেল ওগুলো। কোন রকমে প্রচন্ড উত্তেজনা দমন করে জানালা টপকে ঢুকে পড়লাম ঘরের ভেতর। কাউন্ট নেই ঘরে। ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম ঘরটা। প্রাসাদের ওপরের তলার ঘরগুলোর মতো এই ঘরটাও প্রাচীন আমলের আসবাবপত্র সাজানো। বহুদিন অব্যবহৃত থাকায় ওগুলোর উপর পুরো ধুলোর আস্তরণ জমেছে। ঘরের কোণে এক জায়গায় প্রায় 300 বছর আগের ব্রিটিশ, রোম, অস্ট্রিয়া, হাঙ্গেরি, গ্রিক আর তুরস্কের স্বর্ণ মুদ্রা স্তূপাকারে ঠেলে রাখা হয়েছে। এছাড়া আছে অজস্র মূল্যবান সোনার গহনাপত্র। এগুলোর উপরেও পুরো ধুলার স্তর। উল্টো দিকের দেয়ালে একটা ভারী দরজা। জানি বাইরে থেকে তালা মারা আছে দরজায়, তবু একবার ঠেলে দেখলাম। আমাকে অবাক করে দিয়ে খুলে গেল দরজাটা। তালা দেয়া হয়নি দরজায়, বোধহয় ভুলে গেছেন কাউন্ট। দরজার সামনে ছোট্ট একফালি বারান্দা। বারান্দার এক প্রান্ত থেকে একটা ঘোরানো সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে নিচে। অতি সতর্ক পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে চললাম। যতই নিচে নামছি ততই গ্রাস করছে আমাকে নিকষ কাল অন্ধকার। কিছুক্ষণ থেকে একটা ভ্যাপসা পচা গন্ধ নাকে এসে লাগছে। মাঝে মাঝে অবশ্য পাথরের জাফরি দিয়ে সামান্য আলো এসে পড়েছে ভেতরে, কিন্তু এত অন্ধকারের কিছুই দূর করতে পারছে না সে আলো। চলতে চলতে আরেকটা গন্ধ এসে নাকে লাগল, সত্য খোঁড়া মাটির পিসরি সোঁদা গন্ধ, বদ্ধ বাতাসে থমথম করছে। যতই এগুচ্ছি ততই তীব্র হয়ে উঠছে গন্ধটা। সিঁড়ির শেষ মোড়টা ঘুরতেই আবছা আলো চোখে পড়ল। সিঁড়ির শেষ মাথায় দরজাটা খোলা, দরজা পেরিয়ে একটা চ্যাপেলের মধ্যে এসে পৌঁছলাম। গির্জা সংলগ্ন মাটির নিচে এই ঘরটাকে নিঃসন্দেহে একসময় পারিবারিক কবরখানা হিসেবে ব্যবহার করা হতো। ওপর দিকে তাকিয়ে দেখলাম পুলিশ তারা খসে পড়েছে ছাদের, পরপর দু সারি কফিন সাজানো আছে নিচে। সারিগুলোর মাঝখান থেকে গভীর করে মাটি খুঁড়ে বড় বড় বাক্সে ভরা হয়েছে। দেখে চিনলাম স্লোভাকদের আনাসি বাক্স এগুলো। দূর দূর বুকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম সে প্রাচীন কবরখানা। আবছা আলো আঁধারিতে ভীষণ ভয় করতে লাগল, তবু সাহস করে এগিয়ে গেলাম কফিনগুলোর দিকে। ঈশ্বরের নাম নিয়ে ডালা খুললাম প্রথম কফিনটার। ভেতরে যেই একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। শুধু মাটি দিয়ে ভর্তি কফিনটা। পরপর দুটো কফিনের ডালা খুলে একই ফল পেলাম। এখন আর ভয় করছে না ডালা খুলতে, কিন্তু ভয় পেলাম তৃতীয় কফিনটার ডালা খুলে। এবং এত ভয় জীবনে কখনো পাইনি। ঘাড় থেকে মেরুদণ্ড বেশ শিরশির করে নিচের দিকে নেমে গেল ঠান্ডা ভয়ের স্রোত। সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠে গেল ঘাড়ের লোম। সোজা আমার দিকে তাকিয়ে মাটি ভর্তি বাক্সের মধ্যে চিত হয়ে শুয়ে আছেন কাউন্ট ড্রাকুলা। ওর বিস্ফোরিত চোখের মণি দুটো পাথরের মতো নিথর, কিন্তু মরার মতো নিষ্প্রভ নয়, জীবন্ত মানুষের মতো সজীব গাল, রক্তলাল পুষ্ট দুটো ঠোঁট। কাউন্ট কি ঘুমিয়ে আছেন? কাঁপা কাঁপা হাতে ছুঁয়ে দেখলাম ওকে। বরফের মতো ঠান্ডা শরীরে প্রাণের চিহ্ন মাত্র নেই। সদর দরজার চাবিটা পাওয়া যাবে কাউন্টের পকেটে ভেবে ওর পকেটে হাত দিয়েই চমকে উঠলাম। মনে হলো তীব্র আক্রোশে যেন ক্ষণিকের জন্য চলে উঠল ওর চোখ দুটো। চাবি খোঁজার হল না। সে নিথর চোখের তীব্র চাহনিতে আতঙ্কে দম বন্ধ হয়ে যাবার জোগাড় হল আবার। ছিটকে কফিনটার কাছে থেকে সরে এসে পরিমুড়ি করে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। আমার ছুটন্ত পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো সেই বদ্ধ জায়গায়। আর সেই শব্দ শুনে আমি ভাবলাম পেছন পেছন আমাকে তাড়া করে আসছেন কাউন্ট। এভাবেই ছুটতে ছুটতে কাউন্টের ঘরে এসে ঢুকলাম। সেখান থেকে জানালা গোলে কার্নিশ এবং তারপর নিজের ঘর। ঘরে ঢুকেই নিজেকে ছুঁড়ে দিলাম বিছানায়। বালিশের তলা থেকে টান মেরে বের করে আনলাম ক্রুশটা। যে কাজ মন থেকে কোনোদিন করিনি তাই করে বসলাম আজ। ক্রুশটা ছুঁড়িয়ে নিলাম গলায়।
Bram Stoker's Dracula, Episode 4.
এভাবেই ছুটতে ছুটতে কাউন্টের ঘরে এসে ঢুকলাম। সেখান থেকে জানালা গোলে কার্নিশ এবং তারপর নিজের ঘর। ঘরে ঢুকেই নিজেকে ছুঁড়ে দিলাম বিছানায়। বালিশের তলা থেকে টান মেরে বের করে আনলাম ক্রুশটা। যে কাজ মন থেকে কোনোদিন করিনি তাই করে বসলাম আজ। ক্রুশটা ছুঁড়িয়ে নিলাম গলায়। দক্ষিণের ঘরের জানলায় দাঁড়িয়ে আজ আবার পোশাক পরে জানালা গোলে বেরিয়ে যেতে দেখলাম কাউন্টকে। টিকটিকির মতো বুকে হেঁটে দেয়াল বেয়ে সে নেমে যাবার সময় হাতটা নিষ্পিষ করছিল আমার। এই মুহূর্তে যদি একটা বন্দুক থাকতো আমার হাতে তাহলে আজই এক হাত দেখে নিতে পারতাম তাকে। অবশ্য পারতাম কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার মনে। তিন ডাইনির সাথে দেখা হয়ে যাবার ভয়ে আজ আর বসে থাকলাম না এই ঘরে। নিজের কামরায় ফিরে এলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল কাউন্টের ডাকে। কোন প্রকার ভনিতে না করে সোজা সাপটা রায় দিল সে,
আগামীকাল ইংল্যান্ড ফিরে যাচ্ছেন আপনি, অতএব আপনার সাথে আর দেখা হচ্ছে না আমার। আপনার যাবার সময় হাজির থাকতে পারবো না, তবে তাতে কোনো অসুবিধা হবে না। ভুলে চিপসিরা এসে স্লোভাক কচানদের গাড়িতে কয়েকটা কাঠের বাক্স তুলে দেবে। ওরা চলে যাওয়ার পর আমার ব্যক্তিগত ফিটন বর্গ গিরিপথ পর্যন্ত পৌঁছে দেবে আপনাকে, যেখানে বুকবিনা থেকে আসা কোনো গাড়ি ধরে নিশ্চিন্তে পৌঁছে যেতে পারবেন মিস্ট্রিজ। তবে তার আগে কাউন্ট ড্রাকুলার প্রাসাদ সম্পর্কে আপনার আরো বিস্তারিত কিছু জেনে যাওয়া দরকার, আজ রাতেই তা জানতে পারবেন, এবং কানে শুনে নয় সচক্ষে দেখে।
কাউন্টের কথার ভঙ্গিতে রাগে ব্রহ্মতাল পর্যন্ত চলে উঠল আমার, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চেয়ে উঠলাম। তোর শয়তানি দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার, আজ এই মুহূর্তে আমি এখান থেকে চলে যেতে চাই।
বিন্দুমাত্র রাগ প্রকাশ পেল না কাউন্টের চেহারায়, শান্ত স্বরে বলল সে,
এখন এই রাতের বেলা গাড়ি পাবেন কোথায়?
চুরোয় যা গাড়ি, হেঁটে যেতে পারবো আমি।
আপনার জিনিসপত্র
তোকে দান করে গেলাম হারামজাদা।
ভালো, তাহলে আর দেরি করে লাভ কি, চলুন গেটের বাইরে এগিয়ে দিয়ে আসি আপনাকে। কিন্তু বিশ্বাস করুন, এভাবে বিদায় নিলে মনে ভীষণ ব্যথা পাবো।
এত সহজে আমাকে রেহাই দেবে কাউন্ট ড্রাকুলা ভাবতেও পারিনি, এক মুহূর্ত দ্বিধা না করে উঠে দাঁড়ালাম। টেবিল থেকে বাতিটা তুলে নিয়ে রওনা দিল কাউন্ট, আমিও তার পিছু পিছু ঘর ছেড়ে বেরিয়ে এলাম। লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো কাউন্ট, তাকে অনুসরণ করে চললাম আমি। নিচে নেমে এসে সদর দরজার কাছে পৌঁছেই থমকে দাঁড়ালো কাউন্ট, তার সাথে আমিও। কান পেতে কি যেন শোনার চেষ্টা করলো কাউন্ট, তারপর বলল,
শুনতে পাচ্ছেন?
শুনতে পেয়েছি আমি। হিংস্র চাপা গর্জন করতে করতে এদিকে এগিয়ে আসছে হাজার হাজার নেকড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই বাঁধ ভাঙা বন্যার মতো বাইরে থেকে গেটের ওপর আছড়ে পড়ল ওরা। আরো কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকড়েগুলোর হাঁক ডাক শুনল কাউন্ট, তারপর নির্দ্বিধায় এগিয়ে গিয়ে খুলে ফেলল গেটের ভারী লোহার গিল। ধীরে ধীরে খুলে যাচ্ছে ভারী লোহার দরজা, আরো উত্তাল হয়ে উঠেছে নেকড়ের গর্জন। দরজার ফাঁক দিয়ে ঠাপা ঢুকি দিয়েছে কয়েকটা নেকড়ে, আর মাত্র হাফ সেকেন্ড, তারপরই আমাদের উপর এসে ছাপিয়ে পড়বে জানোয়ারগুলো। পরিষ্কার বুঝলাম কাউন্টের বিরোধিতা করা আমার পক্ষে সম্ভব নয়। একটু একটু করে খুলেই চলেছে দরজা। দরজার সামনে পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে আছে কাউন্ট, মাথা দেখা যাচ্ছে নেকড়েগুলোর। কাউন্টকে দেখা মাত্র নিমেষে যেন হোঁচট খেয়ে দাঁড়িয়ে গেল নেকড়ের দল, এক ইঞ্চি এগোল না। আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি এসে বলল কাউন্ট,
যাবেন যান, গেট তো খোলাই আছে।
চকিতে বাচ্চাহারা মায়ের পরিণতি ভেসে উঠল আমার চোখের সামনে। আমি কাউন্টকে পার হয়ে যাওয়া মাত্র টেনে ছিঁড়ে ফেলবে আমাকে নেকড়ের দল। মনে মনে প্রচন্ড ভয় পেলেও যথাসম্ভব শান্তভাবেই বললাম,
না কাউন্ট, এখন এত রাতে আর যাব না, আপনার ইচ্ছাই পূরণ হোক।
সে ভালো,
বলে দরজাটা বন্ধ করে দিল কাউন্ট। সঙ্গে সঙ্গে আবার গর্জন করে উঠল নেকড়ের দল, আওয়াজ শুনে বুঝলাম ফিরে যাচ্ছে ওরা। ভগ্ন হৃদয়ে নিজের ঘরে ফিরে এলাম, হতাশার ক্লান্তিতে ভেঙে আসছে সর্বাঙ্গ। জামা কাপড় পাল্টে শুতে যাব এমন সময় দরজার ওপাশে চাপা ফিস ফিসানি শুনে পায়ে পায়ে এগিয়ে গিয়ে কান পাতলাম দরজার গায়ে। কাকে যেন বলছে কাউন্ট, আর একটা দিন মাত্র ধৈর্য ধরো, আগামীকাল রাতেই ওকে পাবে তোমরা। কাউন্টের কথা শেষ হবার পরপরই একাধিক নারী কণ্ঠের খিলখিল হাসি শুনে চমকে উঠলাম। পরিষ্কার বুঝলাম এসেই দিন দায়নি। রাগে তখন হিতাহিত জ্ঞান শূন্য আমি, দেখাই যাক হারামজাতিরা কি করে আমার। ঝটকা মেরে খুলে ফেললাম দরজাটা, ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে ওরা। আমাকে দেখেই আবার হেসে উঠল ডাইনিরা। হাসি থামলে সুন্দরী মেয়েটা বলল,
আর মাত্র একটা দিন, কাল আমরা অনেক মজা করব।
বুঝতে পারলাম আর মাত্র 24 ঘন্টা আছে আমার আয়ু। কৃষ্ণাকে শক্ত করে চেপে ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করলাম। 30 জুন, ঘুম ভাঙতেই উঠে গিয়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। পূর্ব আকাশে মেঘের বুকে সবে রঙের ছোপ লাগতে শুরু করেছে। এদিক ওদিক থেকে কানে এসে বাজছে মোরগের ডাক। ভোরবেলা কর্কশ ডাকে ঘুম ভাঙিয়ে দেয় বলে চিরদিন মোরগকে অভিশাপ দিয়ে এসেছি আমি। আজ কিন্তু সে ডাক মধু বর্ষণ করল আমার কানে, কারণ আপাতত নিরাপদ আমি। আধারের অর্থানের সঙ্গে সঙ্গে নিজের অভিশপ্ত ডেরায় ফিরে গিয়েছে সমস্ত রক্তলোভী প্রেতাত্মার দল। পালাতে হলে এই সুযোগ। কাল রাতেই দেখেছিলাম গেটের দরজায় তালা দেয়া নেই। মুহূর্ত মাত্র দেরি না করে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। হাঁপাতে হাঁপাতে গেটের কাছে পৌঁছে দু হাত দিয়ে টেনে খুলে ফেললাম ভারী লোহার কিল। আনন্দে তুলে উঠছে বুক। যাক, শেষ পর্যন্ত পালাতে পারবো তাহলে। দু হাত দিয়ে ধাক্কা দিলাম দরজার পাল্লায়, খুলল না। জোরে, আরো জোরে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঠেলতে শুরু করলাম, কিন্তু এক চুল নড়ল না কপাট। তালা ছাড়া কি করে আটকে আছে কপাটটা বুঝতে পারলাম না। কারণটা বের করার চেষ্টা করতে লাগলাম। যে করেই হোক আমাকে খুলতেই হবে ওই দরজা। খুঁজতে খুঁজতে কপাটের গায়ে একটা চিত্র চোখে পড়ল, চাবির চিত্র। দরজা খুলছে না, তার মানে তালা দিয়ে দিয়েছে কাউন্ট। তালা যখন আছে চাবিও নিশ্চয়ই আছে। যেমন করি হোক সে চাবি খুঁজে বের করতেই হবে আমাকে। দেয়ালের কার্নিশ পেয়ে আগের মতো কাউন্টের ঘরে এসে ঢুকলাম। যা ভেবেছিলাম কাউন্ট নেই ঘরে। এক মুহূর্ত সময় নষ্ট না করে খুঁজতে শুরু করলাম। তন্ন তন্ন করে খুঁজেও সে ঘরে পাওয়া গেল না চাবি। হয়তো কাউন্টের পকেটেই আছে ওটা। বিষাদটাকে কোথায় পাওয়া যাবে জানা আছে আমার। মন স্থির করে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে চললাম কবরখানার দিকে। আগের জায়গায় পাওয়া গেল বড় কাঠের বাক্সটা। তাঁতে তাঁত চেপে সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে তুলে ফেললাম বাক্সের ডালা। মনে মনে প্রস্তুত থাকা সত্ত্বেও ভয় পেলাম। চেহারা পাল্টে গেছে কাউন্টের। এই কি করে সম্ভব? নিজের চোখকেও বিশ্বাস করতে ইচ্ছে করছে না। অর্ধেক বয়স যেন কমে গেছে কাউন্টের। ধপধপে সাদা কফের বেশিরভাগই কালো হয়ে গিয়েছে। ভাঁজ পড়া কপাল আর গালের চামড়ায় এখন আর তেমন ভাঁজ দেখা যাচ্ছে না। সবচেয়ে আশ্চর্য, ঠোঁটের এক কোণ থেকে গড়িয়ে এসে নেমেছে লাল টুকটুকে রক্তের একটা ধারা। যেন অল্প আগে রক্ত পান করে এসেছে পেশাচটা। আরো উজ্জ্বল, আরো ভয়ঙ্কর দেখাচ্ছে ওর চোখ দুটো। আজ আর সে চোখকে ভয় পেলাম না। আমি সোজা হাত ঢুকিয়ে দিলাম কাউন্টের জামার পকেটে। নেই চাবি, এই পকেট ও পকেট সমস্ত পকেট খুঁজেও পাওয়া গেল না চাবি। কাউন্টের চেহারার দিকে হঠাৎ চোখ পড়তেই ঘৃণায় রিরি গড়ে উঠল আমার সর্বাঙ্গ। কুচ্ছিত হাসিতে বিকৃত হয়ে রয়েছে ওর চোখ মুখ। আমি চাবি খুঁজে না পাওয়াতে যেন দারুণ মজা পাচ্ছে বেটা। রাগে আগুন ধরে গেল যেন আমার শরীরে। বিন্দু মাত্র দ্বিধা না করে বাক্সটার পাশেই মাটিতে পড়ে থাকা একটা শাবল তুলে নিয়ে ধাই করে বসিয়ে দিলাম শয়তানটার মাথায়। সাধারণ মানুষের মাথা খুলে ওই এক বালিতেই ভেঙে গুঁড়িয়েছে তো, কিন্তু কিছু হল না ওর। দ্বিগুণ মজা পেয়ে নিঃশব্দ হাসিতে ভরে গেল যেন ওর চোখ মুখ। দু ঠোঁটের কোণ ঠেলে পেরিয়ে গেল গজতন্ত দুটো। প্রচন্ড বিস্ময়ে আমার হাত থেকে খসে পড়ে গেল শাবলটা। আর এক অদ্ভুত ঘটনা ঘটল সেই মুহূর্তে। দরম করে আপনা আপনি বন্ধ হয়ে গেল বাক্সের ডালা। কি করা যায় এখন? সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম। হঠাৎ কানে এলো পাথরের মেঝেতে চাকার খড়খড়ানি, চাবুকের বাতাস কাটার তীক্ষ্ণ আওয়াজ। চমকে উঠলাম, নিশ্চয়ই পৌঁছে গেছে জিপসিরা। সদর দরজা খুলে নিশ্চয়ই ভেতরে এসে ঢুকবে ওরা এখন। মুহূর্ত ছুটে বেরিয়ে এলাম কবরখানা থেকে। পাগলের মতো অন্ধকারে ঢাকা বারান্দা, ঘোরানো সিঁড়ি, কাউন্টের ঘরের জানালা, দেয়ালের গায়ের পাথরের কার্নিশ আর দক্ষিণের ঘরের জানালা টিঙিয়ে প্রাসাদের নিচে নামের প্রধান সিঁড়ির কাছে এসে পৌঁছলাম। এক মুহূর্ত সময় নষ্ট না করে হাঁপাতে হাঁপাতে এক এক লাফে তিন চারটে করে সিঁড়ির ধাপ টিঙিয়ে কোনো মতে নিচে এসে নামলাম। সদর দরজার কাছে এসে দেখলাম দরজা আগের মতোই বন্ধ, কিন্তু জিপসিরা কোথাও নেই।
ওদিকে প্রাসাদের ভেতর কোত্থেকে যেন ভেসে আসছে ভারী বস্তু টানা হেঁচড়ার শব্দ আর বহু কণ্ঠের মিলিত আওয়াজ। চেঁচিয়ে ডাকলাম,
কে আছো, শুনতে পাচ্ছ?
উত্তর নেই, শুধু আমার ডাক চারপাশের পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমার কাছে। বারবার চেঁচিয়ে ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললাম, কিন্তু কেউ সাড়া দিল না আমার ডাকে। ঈশ্বরের একই পরিহাস। আরো কিছুক্ষণ পর আবার কানে এলো চাবুকের তীক্ষ্ণ শব্দ আর চাকার ঘড়ঘড়ানি। ক্রমেই দূর থেকে দূরে মিলিয়ে যাচ্ছে সে আওয়াজ। চাকা আর চাবুকের শব্দকে ছাপিয়ে এ সময় দূর থেকে ভেসে এলো সম্মিলিত জিপসি সঙ্গীতের সুর। চলে গেল জিপসিরা, আর কোন আশা নেই। এই মৃত্যু ভুলিতেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে আমাকে। এভাবে অসহায়ের মতো চুপ করে থেকে তো মরতে পারবো না। সেই তিন ডাইনির সাথে একাকী রাত কাটাতে চুষের ছিপড়ে বানিয়ে ছেড়ে দেবে ওরা আমাকে। মিনা, মুক্তি পাবার চেষ্টা আমি করব, কিন্তু কতদূর সফল হব জানি না। যদি বাঁচতে না পারি আর এর ডায়েরি কখনো তোমার হাতে পৌঁছায়, তাহলে প্রতিশোধ দেবার চেষ্টা করো। নাহলে আমার মতো বহু লোককে এভাবে ফাঁকি দিয়ে ভুলিয়ে এনে তিলে তিলে হত্যা করবে ওই রক্ত লোভী নিশাচর পিশাচ কাউন্ট ড্রাকুলা। হঠাৎ কথা মনে হতেই আশার আলো দেখতে পেলাম। হ্যাঁ, এ যাত্রা বেঁচে গেলেও যেতে পারি, এতক্ষণ মনে হয়নি কেন কথাটা। এখান থেকে বেরোবার গোপন পথ যদি না পাই, ওদেরকে ঠেকাবার অন্তত একটা জিনিস তো আমার সঙ্গে আছে। পরম নির্ভরতায় গলায় ঝোলানো কুশটাকে দু হাত দিয়ে চেপে ধরলাম। ঈশ্বর, রক্ষা করো আমাকে।
শুনলেন ভূতিকা,
ব্রাম স্টোকার্স, ড্রাকুলা।
facebook.com/groups/horrorclub.phurti তো ফেসবুকে এখন পর্যন্ত মানে গবেষণা ঠিক আগ পর্যন্ত যারা কমেন্ট করছিলেন তাদের কয়েকটা কমেন্ট একটু করেছে। জি এম নজরুল ইসলাম ছিলেন আমাদের সাথে, স্টোরি শফিকুল ইসলাম আছেন আমাদের সাথে বাগমারা থেকে শুনছেন, হেডফোন নষ্ট পাই শুনতে পারছেন না। আচ্ছা, আমাদের সাথে আরো আছেন আহসান হাবিব গাজীপুর থেকে শুনছেন, আমাদের সাথে আছেন মিনতাসিম আহমেদ, শুনছি সবসময় শুনি আছি থাকবো অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। রিফাত তাসনিয়া রিমি আছেন আমাদের সাথে, লিখেছেন অনেক ভালো লাগছে, আমি তিন গোয়েন্দার ফ্যান, ওয়াও হাই ফাইভ। আমাদের সাথে আছেন স্বপ্নবাজ ভিক্ষুক, লিখেছেন ভালোই লাগছে গল্পগুলো কিন্তু কমেন্ট গুলো পড়েন না, তাতে খুব কষ্ট লাগে। কষ্ট পড়ার একদমই কিছু নেই, কমেন্ট পড়াতে আর কোন কি আছে যায় বলো। আমাদের সাথে আরো আরো আছেন এ আর ড্রোনও, যা হোক তার খুব একটা ভালো লাগছে না বোধ হয়, শুনতে থাকুন ভালো লাগলেও লাগতে পারে। আর মানে আমাদের শোটাই তো এরকম যে আমরা ফিকশনাল স্টোরিগুলো নিয়েই আসলে আপনাদের শোনাই, সেগুলোর একটা মানে গল্প বলার তো অনেক ধরনের রিপ্রেজেন্টেশন থাকে, আমরাও আমাদের মতো করে একটা রিপ্রেজেন্টেশন করছি এবং সেটা কেমন লাগছে সেটা আসলেই সম্পূর্ণই আপনাদের কাছে। এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবকিছুই আমরা আসলে জানতে চাই, শুনতে চাই। খারাপ ভালো লাগার কথাগুলো যেমন শুনতে চাই, অবশ্যই খারাপ লাগার কথাগুলো ঠিক সেরকমভাবেই শুনতে চাই, এবং কিছু কিছু ক্ষেত্রে খারাপ লাগার কথাগুলি আরো অনেক বেশি মূল্যবান আমাদের কাছে, কারণ মানে সমালোচনাটা যখন মানে নেগেটিভ কথাগুলো যখন উঠে আসে তখন আমাদের নিজেদের ভালো করার সুযোগটা আরো বেড়ে যায় অবশ্যই, কারণ অনেক থেকে যায় হয়তোবা যেটা স্বাভাবিকভাবে আমরা করতে পারি না, আপনাদের কথার ভিতর থেকে সেটা চলে আসে। তো সব ধরনের সমালোচনা আমরা সবসময় চাই এবং সেই সমালোচনাগুলো করুন, আমাদেরকে জানান ফেসবুক অরভাবে পোস্ট হয়ে নিজের কমেন্ট করে কিংবা মেসেজ করে জানিয়ে দিন। আমাদের সাথে আছেন জি এম নজরুল ইসলাম, অনেক কমেন্ট করেছেন, হোপলেস ম্যান। আচ্ছা, লিখেছেন ভূত এফএম খুব ভয়ের, আর আজ যখন শুনছে সবাই বলতো ভূত এফএম খুব ভয়ের, আর আজ যখন শুনছি তখন মনে হচ্ছে এই বুঝি কেউ আমার রুমের চারপাশে ঘুরছে, ও খুব ভয়ঙ্কর ব্যাপার। নাইমুন জান্নাত সিয়াম আছেন, লিখেছেন কমেন্ট পাবো না কেন, সজীব ইসলাম বগুড়া থেকে শুনছেন আমাদের সাথে, আরাফাত রহমিন আবির আছেন, লিখেছেন সাথে ছিলাম আছি থাকবো ভালোবাসার ভূত এফএম হরক্লাবের সাথে, জয়পুরহাট থেকে জয়পুরহাটের পাঁচ বিবি থেকে শুনছেন, আচ্ছা খুব সুন্দর নাম। আমাদের সাথে আরো একজন আছেন, নাম বুঝতে পারছি না, হিন্দি অক্ষরে লেখা, জয়েন করলাম ড্রাকুলা ইংলিশ রাইটার, ওকে আব্দুল্লাহ মাহমুদ আছেন চিরং থেকে শুনছেন, চিরং থেকে রাফি কিন্তু আছে আছে আমাদের সাথে, রাতুল আছেন। দেখেছেন গল্পের মাঝে যদি ভয় না থাকতো, মানে সরি গল্পের মাঝে যদি গান না থাকতো তাহলে নাকি ভালো হতো না, মানে ভয়টা যখন লেগে যায় তখন গান নাকি ভয় সব শেষ করে দেয়, মানে একেবারে আপনাকে ভয় ভীতু করে দেয় আমাদের উদ্দেশ্য একদমই না, মানে এনজয় করবো খুব, ভয়টাকে এনজয় করবো তার মাঝে মাঝে এই যে আড্ডা দিচ্ছি এত মজা করছি এর মাঝে মাঝে, কিন্তু দু একটা ভয়ের গল্প শুনছি। মনে হয় না যে এরকম পাঁচমিশালি একটা ফিলিং সেটা খুব একটা খারাপ হবে, সবকিছুরই তো টেস্ট এক এক রকম, মানে আলাদা আলাদা টেস্ট আছে, এটাও আলাদা একটা টেস্ট আপনার সেটার জন্য নিয়ে আছে। তো এখন আমরা একটা গানে চলে যাবো, গানটা মাইকেল জ্যাকসনের ঘোস্ট, এবং ঘোস্ট শুনতে শুনতে আমরা অপেক্ষা করবো রাসেল ভাই কখন চলে আসবেন, এবং রাসেল ভাই চলে আসবেন কিছুক্ষণের ভেতরে, গান শুনতে শুনতে আসলে রাসেল ভাইয়ের দেখা পেয়ে যাবো। রাসেল ভাইকে নিয়ে নেক্সট বার আশা করি জয়েন করবো আবার আপনার সাথে, শুধু এখন রেডিও ফুটে Yes, ভূত FM হরর ক্লাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, এবং সৃষ্টির সাথে আমি মুহূর্তে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। খুঁড়িতে সময় রাত 1:02, মানে একেবারে নতুন মৌলিক গল্প বলা আছে, মানে নিজেদের লেখা নতুন লেখকদের লেখা কিছু গল্প আছে, আর নেক্সট আওয়ারে তো অনেক কিছু আছে। আজকে যেটা হচ্ছে নেক্সট আওয়ারে আস্তে আস্তে মানে কন্টেন্ট কমে যায়, কিন্তু আজকে একটা স্টোরি আছে আমাদের হরর ক্লাবের একজন মেম্বারের, তার একটা খুব ভয়ানক একটা এক্সপিরিয়েন্স এর কথা আমি শুনছিলাম, সেটা আছে, আনসেন্সর্ড স্টোরি আছে, অপেক্ষা করছে এবং খুব ভালো কাটবে, এবং যারা বাকিটা সময় থাকবেন তারা মানে আমার মনে হয় অনেক এনজয় করবেন, রাইট?
একদমই।
তো আমরা কিছু কমেন্টে চলে যাই, যে কমেন্ট গুলো আমরা এখন পাচ্ছি সেই কমেন্টে চলে যাই।
হ্যাঁ, আসলে কয়েকটা কমেন্ট পড়ে নি একদম উপরের দিকে, তো লিখছে যে রাসেল ভাই কালকের ভূত FM যেন অবশ্যই স্পেশাল হয়, আর লিখেছেন অনেক সিবি, আসাদুজ্জামান সুজন লিখেছেন ওয়েলকাম রাসেল ভাই খুব ভালো লাগছে, সানি আছেন, রাসেল ভাই রামান আরাফাত নোয়াখালী থেকে, ভূতিকা নিয়ে অনেকেই লিখেছেন, যেমন শুনি 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 হিমালয় হিমু লিখেছেন আই এম ফ্রম রাজশাহী, ভূতিকাটা শুনতে খুবই ভালো লাগলো, আমার প্রশংসা করেছে একটা লিখেছে, সৃষ্টি ভাই আপনার ভূতিকা প্রেজেন্ট করার স্টাইলটা আমার খুবই ভালো লাগে,
বাহ চমৎকার। তো ভ্যাম্পায়ার নিয়ে আসলে আমাদের এত বেশি আগ্রহ হয় আসলে মুভি দেখার কারণে, এবং যে সমস্ত মুভিগুলো আমরা দেখি সেই মুভিগুলোতে আমাদের আমরা ভূত FM যে পরিমাণ ভ্যাম্পায়ারের কথা শুনি বা হরর ক্লাবে যে পরিমাণ ভ্যাম্পায়ার কথা, আমরা জম্বি টম্বি নিয়ে অতটা বেশি ইন্টারেস্টেড না, বাট ভ্যাম্পায়ারের মুভিগুলো দেখবেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম নাইট সিন, দিনের আলোতে তারা যেতে পারছে না, এরকম ধরনের সবকিছু মিলিয়ে চমৎকার। এবং ভ্যাম্পায়ার আমি আপনাদের কি বলি যে আপনাদের কি মনে হয় আসলে কি এক্সিস্ট করে ভ্যাম্পায়ার বলে, কি আসলে কিছু আছে কি মনে হয়, সেটা মনে হয় যে এটা নিয়ে অনেক মানে আমরা চাইলে অনেক কিছু খুঁটিয়েও দেখতে পারি, আর কোন ধরনের কোন কোশ্চেন আছে কিনা।
আরো কয়েকটা কমেন্ট পড়ে নিচ্ছি, যেমন আব্দুল রাজাক আছেন আমাদের সাথে লিখেছেন লাভ ভূত FM ফার্স্ট কমেন্ট,
সো মাচ।
আরো আছেন হাসান আহমেদ জাস্টিন, সবাই কেমন আছো,
আমরা সবাই ভালো আছি, আমি আর সৃষ্টি অনেক ভালো আছি, এবং সবসময় আমি ভারত দলে, এবং আশা করছি আপনিও তাই।
হ্যাঁ, তো রাসেল ভাই আমার মনে হয় যে ভূত FM নিয়ে অনেকেই জানতে চান যে ভূত FM আছে কি থাকছে,
ঠিক আছে, ভূত FM
১১:৫৭,
আজকে না সেটাই, আজকে রাত 11:59 ভূত FM, এবং সেই ভূত FM আশা করছি যে আপনাদের কিছু চমক দেখাতে পারবো, এবং আমাদের বেশ কিছু মানে ঘটনা আছে, যে ঘটনাগুলো অবিশ্বাস্য কিছু ঘটনা আছে যেগুলো আগামীকাল ভূত FM আপনারা শুনতে পাবেন। স্পেশালি আমি যখন আমি খুবই সিলেক্ট করি, খুব ভেবেচিন্তে খুবই খুবই চুজি আমি যে সমস্ত ব্যাপারগুলোতে যেগুলো আমরা হচ্ছে যে সমস্ত স্টোরিগুলো আমি পড়ে শোনাই সেগুলোর ব্যাপারে, সো এগুলো অনেক ভালো না হলে সাধারণত পড়া হয় না, একটু ডিফিকাল্ট কিন্তু, তাই না? আর যারা আসবেন তারাও অনেক মানে ভালোই, অনেকে ইন্সপিরেশন তারা ডিজার্ভ করে।
একদম, যেমন ঢাকার বাইরে থেকে আমি যখন দেখি যে হরর ক্লাবের মেম্বাররা যারা আসে আসলে খুব মানে এটাই যেন মানে তারা যে আসলো এটাই আসলে ভালোবাসার এটা অনেক বড় প্রকাশ,
সত্যি তাই, অবশ্যই সৃষ্টি সেটাই, এবং এটা এটা ভালোবাসা নয়, এটা অবভিয়াসলি মানে অফকোর্স এটা ভালোবাসা।
আর কয়েকটা কমেন্ট একটু করে নিচ্ছিল আসলে ভাই, যেমন নাইমুন জান্নাত সিয়াম লিখেছে ভূতিকা ইজ বেস্ট,
থ্যাংক ইউ সো মাচ, আমিও খুব পছন্দ করি,
এবং ভূতিকা নামটাও আমার কাছে খুব পছন্দের, এবং এই নামটার চমক কিন্তু রাসেল ভাই, তো থ্যাংক ইউ রাসেল ভাই, খুবই সুন্দর একটা নাম দেওয়ার জন্য,
থ্যাংক ইউ।
তানজিমুল তাওহিদ আছেন আমাদের সাথে,
আমরা একা না আসলে আমাদের কয়েকজনের প্রয়াস এটা হয়েছিল, এটা এটাতে আসলে আমি না ব্যাপারটা।
তবে এই যে ভূত FM এবং ভূত FM এর জন্মের প্রায় 7 বছর পর ভূত FM হরর ক্লাব নামে আরো একটা শো এর জন্ম, এবং এই দুইটি শো এবং এর পেছনে
অনেক মানুষের কাজ, অনেক মানুষের ব্রেইনস্টর্মিং, অনেক মানুষের আইডিয়া, এগুলো নিয়ে বোধ হয় একটা এপিসোড করা যেতে পারে। যারা আমাদের লিসনার যারা আছেন তাদেরও শুনতে অনেকেই শুনতে চান যে কিভাবে শুরু হলো, কিভাবে এগিয়ে গেল, কিভাবে যাচ্ছে, কিভাবে চলছে, সেগুলো নিয়েও হয়তো বা কোনো একদিন আড্ডা হতে পারে।
সত্যি কথা বলতে কি আসলে শুরুটা হয়েছিল আপনাদের মাধ্যমে এবং চলছেও আপনাদের কারণে এবং চলবেও যদি আপনারা সাথে থাকেন। তো এটাতে সবচেয়ে বেশি মানে কি বলবো যে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন বা সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছেন বা যাই বলি না কেন সেটা আপনি, আপনি নিজে। আপনি ঘটনা পাঠিয়েছেন, আপনি এখানে সে ঘটনা শেয়ার করেছেন, আপনি অডিও ক্লিপ পাঠিয়েছেন, সেই জন্যই ভূত এফএম এগিয়ে গেছে এবং একসময় ভূত এফএম হরর ক্লাব এসছে আপনাদেরকে আরো বাড়তি আনন্দ দিতে। তো এই ব্যাপারগুলো আপনি ছাড়া সম্ভব হতো না একেবারে। সো আপনি ইজ মানে মোর ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়, মানে আর যা কিছু আছে সবকিছুর থেকে। তো এটাই, এবং আগামী সময়গুলোতে আশা করছি আপনাদের সহযোগিতা পাব। এবং আমি তার সাথে সাথে আজকে বিদায় নিতে চাই এবং সৃষ্টি আর কিছু কমেন্ট কি আমরা পড়বো?
হ্যাঁ রাসেল ভাই, একের পর এক মানুষজন কমেন্ট করেই যাচ্ছে। নিজে হাসান সানি কোন এক কারণে রাসেল ভাইকে খুব মিস করছেন।
আচ্ছা,
সম্ভবত পুরো এক সপ্তাহের যে একটা গ্যাপ,
আজকে বাকি সময়টা সৃষ্টির সাথে থাকতে হবে, কারণ আজকে ও মানে সৃষ্টি বেশ এক্সাইটেড ছিল আজকে যে এপিসোডে যে বাকি অংশটা, সেই অংশটা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল একটু আগে, এবং ইজ ভেরি এক্সাইটেড। আমার মনে হয় যে একটা মারাত্মক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। এবং একটা ইমেইলের কথা তুমি বলছিলে তাই সৃষ্টি?
ইমেইল তো আছে, আনসেন্সর্ড
তো আছেই, কিন্তু তারপরেও
ইমেইলের একটা গল্প আছে
বলছিলে যে খুব চমৎকার হবে। সো হি ইজ ভেরি এক্সাইটেড। তো আমার যেটা মনে হয় যে আই এম অলসো এক্সাইটেড যে আমিও শুনতে চাই যে বাকি অংশটা কেমন যায়, এবং আশা করছি যে আপনিও পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন।
ওকে রাসেল ভাই, তো আমরা যাওয়ার সময় কি গান শুনতে শুনতে চাই?
ডেফিনেটলি গান প্লে করে যাব, এবং তার আগে যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমি বিদায় নিতে চাই এবং বিদায় নিচ্ছি। আজকের মতো কথা হবে আবারও আগামীকাল, অর্থাৎ আজকেই রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তার আগে একটু জানিয়ে দিই যে আমাকে যদি আপনি ইমেইল করতে চান তাহলে আমার ইমেইল অ্যাড্রেস হচ্ছে আমাদের ভূত এফএম এবং ভূত এফএম হরর ক্লাব দুটোরই ইমেইল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radio40.fm, which is BHWTFM নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও ভূত এফএমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। টাটা।
রেডিও ফুটে এডিটর ফ্রেমে এই মুহূর্তের সময়টা ভূত এফএম হরর ক্লাবের শেষ ঘন্টায় আছি আমরা, স্টুডিও ঘড়িতে সময় এবং আপনার ঘড়িতে 1:17। তো আমার সাথে আছে দুজন, আর একজন হচ্ছেন
রাফিক।
রাফি এবং রূপের সাথে কথা যাচ্ছি আমরা, আটটায় যাবো, তবে তার আগে জানিয়ে দিচ্ছি আমার হাতে এখন একটা গল্প আছে। এই গল্পটা আমাদেরকে পাঠিয়েছে রাজ হরর ক্লাব থেকে। গল্পের নাম উইজা বোর্ড, এবং উইজা বোর্ড খুবই মানে হরর লাভারদের কাছে খুবই পরিচিত একটা নাম, উইজা বোর্ড, যেখানে অনেকগুলো অক্ষর থাকে এ থেকে জেড পর্যন্ত থাকে, অনেকগুলো নাম্বার থাকে, এবং সেই সাথে সাথে কিছু ফুল সেন্টেন্স থাকে যেগুলো এরকম যে আমি জানি না বা ইয়েস নো এই টাইপের। তো উইজা বোর্ড নিয়ে অনেক মুভি আছে। রিসেন্ট কোন মুভিটা যেন দেখেছো রাফি?
আমি দেখেছি ভেরোনিকা।
ভেরোনিকা, ভেরোনিকা আমিও দেখেছি। আমার উইজা বোর্ড সম্পর্কে তো লাস্ট দেখা মুভি হচ্ছে ভেরোনিকা। কিছুটা ভয় আছে,
হ্যাঁ কিছুটা ভয় আছে, বাট স্টোরিটা আসলে এমন ভাবে দেখানো হয়েছে যে আপনি একটা সাইকোলজিক্যালি বলতে পারবেন যে আসলে ভেরোনিকা কেন, মানে এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভৌতিক আমার মনে হয়নি। আপনি ভেরোনিকা লাইফটা যদি দেখেন, মানে ওর বাবা নাই, ওর মা ফ্যামিলি চালানোর জন্য জব করে, ওর ছোট ভাই বোনকে দেখে, এবং ওর এজ মাত্র 15। তো এই একটা সময় ওর উপর এত প্রেশার, প্লাস ওর বেস্ট ফ্রেন্ডের সাথে ওর একটা ঝামেলা, ওর বেস্ট ফ্রেন্ড অন্য একটা ফ্রেন্ডের সাথে ক্লোজ হচ্ছে, তো এগুলো সব মিলাই ও একটা মানে ফ্যান্টাসিতে থাকাই স্বাভাবিক, যেটা থেকে এই ধরনের একটা ইয়ে হয়।
একদমই তাই, এবং এইরকমই আসলে মানে যে কোনো হরর বা একদম রিয়েল লাইফ যে বিষয়গুলো ভেরোনিকা সত্যি ঘটনার উপর কিনা যায়,
রিয়েল স্টোরির উপর।
আলটিমেটলি যেটা হয় অবশ্যই সেগুলো ব্যাখ্যা করতে গেলে অবশ্যই এরকম কোনো না কোনো সলিউশন পাওয়া যাবে। আমি রিসেন্টলি এরকম ঘটনা শুনেছি যে এই যে আমাদের মানে দেশে যেরকম এই যে চীনে ধরা বা প্রসেসড হওয়ার যে শুধু আমাদের দেশে না সারা বিশ্বে এরকম মানুষজন অনেক ক্ষেত্রে এগুলো বিশ্বাস করে বা এগুলো হয় অনেকে মনে করে থাকে। তো অনেক ক্ষেত্রে হয়তো সেগুলো সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার কিংবা হয়তো কখনো কখনো একেবারে নিপাত অভিনয় হতে পারে, মানে যাই না হুনোস। তো যাই হোক, আমরা উইজা বোর্ডের গল্পে যাবো। উইজা বোর্ডে আরেকটা গল্প আমি পড়েছিলাম, হুমায়ুন আহমেদের নাম আসলে বারবার চলে আসে। হুমায়ুন আহমেদের একটা গল্প আছে উইজা বোর্ড, এবং সেই গল্পটা হয়তো সামনে কোনো একদিন নিয়ে আসবো। সেই গল্পটাও নিয়ে সম্ভবত আমার যদ্দূর মনে পড়ে, মানে আমি খুব ছোটবেলা একটা নাটক দেখেছিলাম, আমি মানে আমার খেয়াল হচ্ছে না যে উইজা বোর্ড নিয়ে নাটকটা ছিল কিনা। মানে এক ছেলে, এক ফ্যামিলির এক ছেলে, সে এক বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। তো তার সেই বিদেশি বউ নিয়ে ঘরের ভিতর কিছু সমস্যা সৃষ্টি হয়, এবং সেই ছেলেটা তার বউ নিয়ে হোটেলে গিয়ে থাকে, রাতের বেলা বাসায় থাকে না, কারণ হচ্ছে বাসায় অনেক গরম এবং তার বিদেশি বউ হচ্ছে গরম সহ্য করতে পারছে না। তো তার একটা ছোট বোন ছিল, এবং সেই ছোট বোনের জন্য একটা উইজা বোর্ড নিয়ে আসে, এবং সেই উইজা বোর্ডে মানে সে বোনটা অনেক আপসেট থাকে। সে কথা বলার জন্য সে যখন জানে যে উইজা বোর্ড দিয়ে আত্মা কল করা যায় এবং সেটা মানুষের বানানো, তারপরও সে চেষ্টা করে দেখতে চায় যে আসলে কিছু হয় কিনা, এবং সত্যি সত্যি কোনো একটা কিছুর সাথে তার কথা হয়, এবং তার সাথে সে তার দুঃখের কথাগুলো শেয়ার করে, তার ফ্যামিলির এই দুরবস্থা শেয়ার করে, এবং তার কাছে জানতে চায় যে কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়। তো সে উইজা বোর্ডের মাধ্যমে যে অ্যান্সারটা এসেছিল সেটা হচ্ছে তার ভাবিকে মেরে ফেলতে বলে। তো যাই হোক, হুমায়ুন আহমেদের গল্প আসলে খুব মানে হঠাৎ করে চমকে দেয় একদম। খুব নর্মালি উইজা বোর্ড নিয়ে যে কোনো মুভি হোক বা গল্প হোক, আমরা যেটা দেখি যে একদম শুরু থেকে ভয়ঙ্কর কিছু একটা থাকে, কিন্তু ওই গল্পটার ভেতরে উইজা বোর্ডের মাধ্যমে আরেকটা আত্মার সাথে কথা হচ্ছে, ব্যাপারটা এত নর্মাল ভাবে মানে গল্পের ভেতর থাকে যেন মনে হয় এটা ডাল ভাত খাওয়ার মতো কোনো একটা নর্মাল ব্যাপার। বাট আসলে যখন ভয়ের ব্যাপারটা আসে, মানে তাকে মেরে ফেলতে বলছে, আদতেই একটা কিন্তু ভয়ের একটা উৎপত্তি হয়। তো যাক, গল্পটা কি হয় শেষ পর্যন্ত না বলে স্পয়লার হয়ে যাবে। এই গল্পটা অবশ্যই সামনে আসবে কোথায় ভালো লাগবে কোনো না কোনো একটা এপিসোডে। তো আমরা মেইলের যে স্টোরিটা আছে সেই স্টোরিটাতে চলে যাই, এবং তারপর ফিরে এসে রাফির একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে সেটা শুনবো, এবং আমাদের আড্ডা দেওয়ার মতো আরো অনেক কিছু আছে, সেগুলো তো জানি না যেতে পারবো কিনা। আমরা সরাসরি মেইল স্টোরিতে চলে যাই, স্টোরি থেকে ফিরে এসে বাকি কথা হবে। চলে যাচ্ছি মেইল স্টোরিতে। আমাদেরকে গল্পটি পাঠিয়েছে রাজ হরকার থেকে মন্ত্রী, গল্পের নাম উইজাপুর। ১৮৬৭ সালে হেঙ্ক একটারবার্গ 11 বছর বয়সে তার বাবা মার সাথে নেদারল্যান্ডসের একটা শহরে এসে বাসা ভাড়া নেয়। বাসাটা ছিল অনেক পুরনো এবং অনেক বড়। বাসার পেছনে বেশ বড় সড় একটা বাগান। হেঙ্ক এবং তার বাবা মার বাসাটি অনেক পছন্দ হয়, কিন্তু সেই প্রাসাদের মতো বড় বাসায় তারা থাকত মাত্র তিনজন। হেঙ্ক তার বাবা মার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান জন্মের পরপরই মারা যায়, তাই হেঙ্কের বাবা মা তাকে অনেক আগলে রাখত। হেঙ্ক ছিল খুব চঞ্চল প্রকৃতির ছেলে। তার বাবা মা তাকে অনেক আগলে রাখলেও সে সারাদিন খেলাধুলা আর পুরো বাসে দৌড়াদৌড়ি নিয়ে ব্যস্ত থাকত। হেঙ্কের প্রিয় শখ ছিল বাগান তৈরি করা, সে গাছপালা লাগাতে খুব ভালোবাসত। হেঙ্ক প্রতিদিনই বিকেলে বাসার পেছনের বাগানে গিয়ে গাছ লাগাত আর গাছের পরিচর্যা করত। একদিন হ্যাঙ্ক স্কুল থেকে একটা ফুলের গাছ নিয়ে এসে তার বাগানে লাগায়। দুপুরের দিকে সে বাগানের একটা কোনায় গাছটি লাগানোর জন্য কিছু মাটি করতে শুরু করে। অনেকটা খোঁড়ার পর সে বুঝতে পারে মাটির নিচে শক্ত কিছু একটা আছে। সে প্রথমে ইটের টুকরো মনে করে, কিন্তু আরেকটু খোঁড়ার পর সে বুঝতে পারে সেটা ইট নয়, কাঠের একটা বাক্স। হ্যাঙ্ক বাক্সটা মাটির নিচ থেকে বের করে। সে এতই কৌতূহলী হয়ে যায় যে গাছ লাগানোর কথা ভুলিয়ে যায়। সে গাছটা না লাগিয়ে বাক্সটি নিয়ে আসে বাসায়, তার রুমে নিয়ে গিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখে। হ্যাঙ্ক বাক্সটির ব্যাপারে তার বাবা মা কাউকেই কিছু বলে না। পরের দিন সে তার স্কুলের এক বন্ধুকে বাসায় নিয়ে আসে এবং তার রুমের দরজা বন্ধ করে বাক্সটি বের করে দেখায়। বাক্সটিতে একটা ছোট জং ধরা তালা লাগানো ছিল। হ্যাঙ্ক ও তার বন্ধু তালাটি ভেঙে বাক্সটি খুলে দেখে তার ভেতরে একটা বোর্ডের উপর এ বি সি ডি আরো অনেক কিছু লেখা, আর একটা সাদা ছোট ত্রিভুজ আকৃতির একটা বস্তু আছে। হ্যাঙ্কের বন্ধু বুঝতে পারে সে জিনিসটা কি। সে হ্যাঙ্ককে বলে ওইটা উইজাবোর্ড। এটার সাহায্যে নেদারল্যান্ডসের সাথে কথা বলা যায়। বহু বছর আগে নেদারল্যান্ডসের প্রায় অনেক মানুষ উইজাবোর্ড ব্যবহার করে নেদারল্যান্ডসের সাথে কথা বলত। হ্যাঙ্ক উইজাবোর্ডের ব্যাপারে কিছু জানত না, কিন্তু তার বন্ধুর কথা শুনে সে অনেক কৌতূহলী হয়ে পড়ে। সে এটা কিভাবে ব্যবহার করতে চায়, কিভাবে ব্যবহার করতে হয় তাই জানতে চাচ্ছিল। তার বন্ধু তাকে বলে যে এর ফল অনেক খারাপ হতে পারে, ব্যবহার না করাই ভালো। কিন্তু হ্যাঙ্ক তার কথা শোনে না। সে তার বন্ধুর কাছে জেদ ধরে বোর্ডটা ব্যবহার করার জন্য। একসময় তার বন্ধু রাজি হয়, যেহেতু এটা ব্যবহারের জন্য একটা নিরিবিলি জায়গা লাগবে, তাই তারা পরের দিন বিকেলে হ্যাঙ্কের বাসা থেকে কিছু দূরে একটা কবরস্থানে যায়। কবরস্থানের এক কোনায় তারা বসে। হ্যাঙ্কের বন্ধু কিভাবে কোনো প্রেতাত্মাকে ডাকতে হয় সেটা জানত, কিন্তু সে জানত না কিভাবে তাকে বিদায় করতে হয়। তবু সেই সে হ্যাঙ্ককে কিছু না জানিয়েই তার কাজ শুরু করে। তার বোর্ডের ওপর সে সাদা ত্রিভুজাকৃতির জিনিসটা দুই আঙুল দিয়ে ধরে কয়েকবার ঘুরিয়ে একসাথে জিজ্ঞেস করে, ইজ এনিওয়ান দেয়ার? কিছুক্ষণ থামে, কিন্তু সাদা জিনিসটা একটুও নড়ে না। তার আরো একবার চেষ্টা করে, এবারও কিছু হয় না। তৃতীয়বার এই কাজ করার পর সাদা ত্রিভুজাকৃতি জিনিসটা নড়ে ইয়েস লেখার উপর গিয়ে থামে। হ্যাঙ্ক ও তার বন্ধু ভয়ে সাদা বস্তুটি আঙুল থেকে সরিয়ে নেয়। তারা দুজনই ঘাবড়ে যায়, একে অপরের দিকে তাকায়। সাদা বস্তুটা যে অদৃশ্য কোনো শক্তিতে নড়েছে সেটা হ্যাঙ্কের বিশ্বাস হচ্ছিল না। হ্যাঙ্কের বন্ধু ফিসফিসিয়ে হ্যাঙ্ককে বলে প্রেতাত্মাটা এসেছে। তারা আবার বস্তুটির উপর আঙুল রাখে। হ্যাঙ্কের বন্ধু জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইউর নেম? সাদা বস্তুটি এবার খুব দ্রুত বোর্ডের উপর ঘুরে কয়েকটা অক্ষর নির্দেশ করে, বি ই এন এন, অর্থাৎ আত্মাটার নাম বেন। নামটি তারা দুজনই একবার করে উচ্চারণ করে। হ্যাঙ্ক জিজ্ঞেস করে, হোয়ার ডু ইউ লিভ? এবার সাদা বস্তুটি বোর্ডের উপর ঘুরে একটা শব্দই নির্দেশ করে, গ্রেভ। তারা দুজনই কিছুটা সামনের কবরের দিকে তাকায়। তারা দূর থেকে কারো নিঃশ্বাস ফেলার শব্দ পেতে থাকে। তারা যে কৌতূহল নিয়ে এসেছিল সেটা এখন ভয়ে পরিণত হয়েছে। হ্যাঙ্কের বন্ধু প্রশ্ন করে, হোয়ার আর ইউ নাও? সাদা বস্তুটির বোর্ডের উপর ঘুরে উত্তরটা দেখায়, বিহাইন্ড ইউ। দুজনে খুব ঘাবড়ে যায়। তারা পেছনে ফিরে তাকাতে বুঝতে পারে কিছু একটা খুব দ্রুত তাদের পাশ দিয়ে চলে যায়। নিঃশ্বাসের শব্দটা অনেক বেড়ে গেছে। কোথাও থেকে একটা হালকা কোঙানোর আওয়াজও পেতে শুরু করে। অনেকটা অন্ধকার হয়ে গেছে। তারা ভয়ে ঘামতে থাকে। এবার হ্যাঙ্ক ভয়ার্ত গলায় প্রশ্ন করে, ডু ইউ ওয়ান্ট টু হার্ট আস? উত্তরটা আসল, ইয়েস। উত্তরটা পাওয়ার পরপরই হ্যাঙ্কের বন্ধু হ্যাঙ্ককে নাকে হাত দেওয়ার জন্য ইশারা করে। হ্যাঙ্ক নাকে হাত দিয়ে দেখে তার নাক দিয়ে রক্ত পড়ছে। তারা ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ করেই তাদের চারপাশের গাছপালা নড়তে শুরু করে, কিন্তু কোনো বাতাস অনুভব করতে পারে না তারা। হ্যাঙ্ক আর তার বন্ধু বুঝতে পারে খারাপ কিছু একটা করতে চলেছে। তারা বোর্ড আর সাদা বস্তুটি হাতে নিয়ে ভয় আতঙ্কে দৌড়ে বাসায় চলে যায়। হ্যাঙ্ক বাসায় গিয়ে কাউকে কিছু না বলে ঘরে গিয়ে উইজাবোর্ডটা বাক্সে ঢুকিয়ে রেখে দেয়। এরপর অনেকদিন পার হয়ে যায়। হ্যাঙ্ক সেই সব ঘটনা আর উইজাবোর্ডের কথা প্রায় ভুলেই যায়। কিন্তু সেই দিনের পর থেকে হ্যাঙ্ক তার সেই বন্ধুর কোনো খোঁজ পায় না। প্রায় দুই সপ্তাহ পর স্কুলে সেই বন্ধুকে দেখে হ্যাঙ্ক জিজ্ঞেস করল, সে এতদিন কোথায় ছিল? হ্যাঙ্কের বন্ধু বলে সেই দিনের পর থেকে সে জ্বরে পড়েছিল এবং প্রায় তার সাথে উদ্ভট উদ্ভট ঘটনা ঘটত, কিছুদিন আগে এক ধর্মযাজক তাকে দেখে বলে খুবই খারাপ একটা আত্মা তার উপর ভর করেছে। পবিত্র পানি, হোলি ওয়াটার আর বিভিন্ন পদ্ধতিতে সেই আত্মাটাকে দূর করে। এসব শুনে হেঙ্কের মনে ভয় ধরে যায়। এর কিছুদিন পর হঠাৎ এক রাতে হেঙ্ক সেই উইজাবোর নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখে। সে দুঃস্বপ্নের জন্য সারা রাত ঘুমোতে পারে না। পরের দিন সে স্কুল থেকে ফিরে দেখে তার সম্পূর্ণ রুম বিধ্বস্ত হয়ে আছে, সব আসবাবপত্র ওলট পালট হয়ে আছে এবং রুমের ঠিক মাঝামাঝি জায়গায় সে উইজাবোর্ডটা আর সাদা বস্তুটা এবং আরেক পাশে পাঁচশোটা পড়ে আছে। হেঙ্কের আগের রাতের স্বপ্নটা মনে পড়ে যায়। ঠিক এমন কিছু একটা দেখেছিল স্বপ্নে। সে দ্রুত উইজাবোর্ডটা আবার সেই বাক্সে ঢুকিয়ে রুমেই এক জায়গায় লুকিয়ে রেখে চিৎকার করে তার মা বাবাকে ডাকে। তার মা বাবা তার রুমের এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে যায়। তারা ভাবতে থাকেন হয়তো চোর এসেছিল। তবু কোন চোর রুমের এই হাল করবে? হেঙ্কের বাবা মা পুলিশ ডাকার কথা ভাবে কিন্তু ডাকে না, কারণ রুমের কোনো কিছুই চুরি যায়নি, সবকিছুই ছিল তবে এলোমেলো আর ভাঙাচোরা অবস্থায়। হেঙ্কের মা বাবা সেই রুমটা লক করে দিয়ে হেঙ্ককে অন্য একটি রুমে নিয়ে যায়। সেই থেকে হেঙ্কের বাসায় নানান রকম ঘটনা ঘটতে শুরু করে। যেমন হেঙ্কের সেই পুরনো রুম থেকে নানান রকম আওয়াজ পাওয়া যায়, হেঙ্কও নানা রকম উদ্ভট আচরণ শুরু করে। এরই মাঝে হেঙ্ক একদিন খবর পায় তার সেই বন্ধু আত্মহত্যা করেছে। এই খবর শুনে হেঙ্ক অনেক ভেঙে পড়ে। তবু সে তার বাবা মাকে কিছুই জানায় না। প্রায় রাতে হেঙ্কের চিৎকার শোনা যেত। তার বাবা মা চিৎকার শুনে রুমে গিয়ে দেখতে পেত হেঙ্ক বিছানার নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এভাবে কিছুদিন চলার পর হেঙ্কের বাবা মা মনে করে হেঙ্কের মানসিক কোন সমস্যা আছে। কিন্তু অন্যান্য রাতের মতোই হেঙ্ক এক রাতে চিৎকার করে, কিন্তু এবার তার বাবা মা তাকে বিছানার নিচে পায় না। হেঙ্ককে না পেয়ে তার বাবা মা অস্থির হয়ে যায়। তারা সম্পূর্ণ বাসা খুঁজে কিন্তু হেঙ্ককে পায় না। অবশেষে তারা হেঙ্কের সেই পুরনো রুমে গিয়ে দেখে রুমের দরজার তালা ভাঙা এবং ভেতরে রুমের মাঝামাঝি জায়গায় হেঙ্ক বসে থেকে দুলছে আর তার সামনে সেই উইজাবোর্ডটি বৃত্তাকারে ঘুরছে। এই দৃশ্য দেখে হেঙ্কের বাবা মা বুঝতে পারে তার ছেলের সাথে খারাপ কিছু একটা ঘটছে। তারা পরের দিনে একজন ধর্মযাজককে ডেকে নিয়ে আসে। তিনি তাদের বাসায় এসে কোনো কথা না শুনে হেঙ্কের পুরনো সেই রুমে গিয়ে উইজাবোর্ডটা দেখিয়ে বলে এই ঘটনার জন্য দায়ী এই বোর্ডটি। এই বোর্ডের মাধ্যমে একটা খারাপ আত্মাকে রাখা হয়েছে, কিন্তু সেই আত্মাটাকে তার আগের জগতে আর ফিরিয়ে দেওয়া যায়নি। ধর্মযাজক হেঙ্কে পবিত্র পানি এবং একটা হলি ক্রসের লকেট দিয়ে বলে সেটা সবসময় সাথে রাখতে এবং সেই উইজাবোর্ডটি বাক্সে ঢুকে তালা মেরে সাথে করে নিয়ে যায়। কিন্তু এর পরের দিনে হেঙ্কের বাবা মা খবর পায় সে ধর্মযাজকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে তারা কিছুটা ভয় পায়, কিন্তু এরপর তাদের কোনো সমস্যা হয় না। হেঙ্কও ধীরে সুস্থে আবার স্বাভাবিক হয়ে যায়। দুই তিন বছর পর হঠাৎ করে হেঙ্ক স্বপ্নে আবার সে উইজাবোর্ডটা দেখতে পায়। তার মনে আবার সে পুরনো আতঙ্ক ভর করে। পরের দিন হেঙ্ক স্কুল থেকে ফিরে দেখে তার বাবা মার নিথর দেহ রুমের এক পাশে পড়ে আছে আর সারা বাড়ি ঘর ভাঙাচোরা অবস্থায়। হেঙ্কের বাবা মার দেহ নীল বর্ণ ধারণ করেছে। মৃতদেহগুলোর পাশে সে উইজাবোর্ডটি পড়ে আছে, তার যার ওপর সাদা ত্রিভুজাকৃতি বস্তুটা হালকা নড়ছে। এসব দেখে হেঙ্ক আর নিজেকে ধরে রাখতে পারে না। সে রাগে ক্ষোভে সে উইজাবোর্ডটা বাসার পেছনে বাঁকড়ে নিয়ে যায় আর তাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুন জ্বলে যাওয়ার পর সেই সাদা ত্রিভুজাকৃতি বস্তুটি বোর্ডের ওপর বৃত্তাকার ঘুরতে শুরু করে। হেঙ্কের মনে হয় বোর্ডটির ভেতর থেকে একটা কোঙানোর আওয়াজ আসছে। হেঙ্ক বোর্ডটি ছাপুরে ছাই না হওয়া পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুনছেন রেডিও ফুটেজ, এটা FM চলছে ভূত FM হরর ক্লাবে। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমাদের সাথে আছেন ডিয়ার জেড হাসান আহমেদ, জাস্টিন ভালো লাগলো লিখেছেন, শাকিল হাসান লিখেছেন সাউন্ড এফেক্ট ভালো হওয়া চাই, ওকে, তাজলীল হাসান বর্ষণ আছেন আমাদের সাথে লিখেছেন, যশোর থেকে আছি খুব সুন্দর নাম, আরিফুজ জামান লিখেছেন সৃষ্টি ভাই এখনো সাথে আছি, জাহাঙ্গীর আলম লিখেছেন লিঙ্ক দেন, কিসের লিঙ্ক দিব ওরু
মেবি আজকে শরীর লিঙ্ক যাচ্ছে।
আমি মাঝে মাঝে রূপের কথা শুনলে আমি আসলে মানে বলার ভাষা হারিয়ে ফেলি। যা সেদিকে না যাই, ইয়াস আহমেদ আছেন আমাদের সাথে দেখেছেন, আমি নিউ লিসনার প্লিজ ওয়েলকাম দি, হ্যাঁ রূপ ওয়েলকাম করে দাও, ওয়েলকাম
ওয়েলকাম।
সজীব আছেন আমাদের সাথে, রবিউল ইসলাম আছেন আমাদের সাথে, আরো অনেকে আছেন। তো তার আগে রূপ তুমি খালি বলে থাকো তোমার রিকোয়েস্টে গান নাকি বাজানো হয় না, কোন গানটা শুনতে চাও এখন একটু বলে দাও।
এখন কি বাজানো হবে ভাই?
তুমি বলো গানের নামটা বলো।
আচ্ছা
খুঁজতে হবে তো গানটা, বলো
খুঁজতে হবে না ভাই। আচ্ছা গানটার নাম হচ্ছে দ্য রিজন, হুপস ট্যাঙ্কের।
ওকে হুপস ট্যাঙ্কের দ্য রিজন, এই গানটা আমি খুঁজি। তবে তার আগে রাফির সাথে একটু কথা বলে নি। রাফি
জি ভাই,
কথা ছিল যে খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করতে চাচ্ছিল, আমরা কি এখন শুনবো সেটা? আচ্ছা তার আগে একটা এমনি নর্মালি একটু ছোট করে জিজ্ঞেস করি, মানে রাফির তো এমনি হরর মুভিজ অনেক দেখা হয়, আমরা এমনিতে বা এগুলোর ব্যাপারে তো মানে হরর জনের প্রতি এমনি দেখা ইন্টারেস্ট আছে, তুমি হরর মুভি থেকে ভয় পাও না? মানে হরর মুভি দেখে ভয় পেয়েছো এরকম কোন মুভির কথা কি মনে পড়ে?
না ওরকম কোন মুভি নাই, বাট আমার ডাব্বে মুভিটার স্টোরিটা খুব ভালো লাগছিল, ডাব্বে ফোর যেটা সিন কারপাসে মনে হয়।
আচ্ছা আচ্ছা,
এমনি হরর কোন মুভি দেখে যে ভয় পাওয়ার ব্যাপারটা ওরকম হয় না। আমি হরর মুভি দেখা শুরু করি আসলে আমার এক্সপিরিয়েন্সটা হওয়ার পর থেকে, আমি একটু ঘাটাঘাটি শুরু করি।
আচ্ছা
মানে আমি চাচ্ছিলাম আমার সাথে যেটা হয়েছে ওটার সাথে রিলেটেড কোনো কিছু আছে নাকি, মুভি আছে নাকি।
ওকে তো সেই ঘটনাটা আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে। রূপের কি এরকম কোন মুভির কথা মনে পড়ে যেটাতে খুব ভয় লেগেছিল?
ভয় লাগা বলতে দ্য গার্লস মুভিটা দেখে ভয় লেগেছিল আর কি। মানে ব্যাপারটা হচ্ছে বিভিন্ন মানে নর্মাল মানে হরর মুভিগুলোতে মানে কাটাকাটি মানে ওরকম ভয়টা দেখায় না আর কি, বাট দ্য গার্লস মুভিটাতে মানে মানে হুটহাট চমকায় মানে উঠা হয়েছিল।
হরর মুভির এটা একটা খুব কমন একটা ট্রিক আমার মনে হয়,
হ্যাঁ
হঠাৎ করে একটা চমকে দিয়ে ভয়,
মানে সাউন্ড দিয়ে সবকিছু নীরব করে দিয়ে হঠাৎ করে
হঠাৎ করে একটা কিছু, এবং রূপ সেই ভাবে একজন পাবে
খুব ইজি ট্রিক কিন্তু এটা ভয় দেখা।
তবে আমিও কি বার্ডস এর কথা কি বলেছিলাম, মানে সম্ভবত বাইরে কথা হচ্ছিল, বার্ডস মুভিটা যখন দেখছিলাম যে আমি এরপর থেকে যখন আজকে আমি যখন গুলশানের ভিতরে আসছিলাম অনেক পাখি দেখে না, মানে পাখির আওয়াজ শুনলে আমার বার্ডস মুভিটা দেখার পর মানে সেই প্রভাব এত যে আমার রাস্তা দিয়ে আসার পাখির আওয়াজ শুনলে আমার কেমন একটা আতঙ্কিত লাগে। মানে মুভিটা এরকম যে অনেকগুলো পাখি একটা দ্বীপ মানে একটা এলাকায় মানুষজনের উপর আক্রমণ করছে এবং খুব অদ্ভুত ভাবে অনেক পাখি জড়ো হয়ে যাচ্ছে এবং মানুষের উপর অ্যাটাক করছে। তো মানে ভৌতিক কিছু নেই, ভূত বলে কিছু নেই, কিন্তু পুরো সিনেমাটা জুড়ে সেই পাখির ব্যাপারটা আছে। মানে একটা ড্রয়িং রুমের ভেতর সবাই বসে আছে, তো সেখানে হচ্ছে যে ফায়ার প্লেসটা, সেই ফায়ার প্লেসের ভেতর থেকে অগণিত চড়ুই পাখি এসে ঢুকছে এবং আস্তে আস্তে পুরো ঘরটা চড়ুই পাখিতে জাস্ট ভরে গেল। মানে মানুষজন হচ্ছে চড়ুই পাখির ইয়া থেকে মানে কিভাবে রক্ষা পাবে, কোনোভাবেই তাকাতে পারছে না, নড়তে পারছে না, চড়ুই পাখি চড়ুই পাখিতে ভরে যাচ্ছে, যে ফায়ার প্লেসের ফাটলটা বন্ধ করতে করতে পুরো ঘর চড়ুই পাখিতে ভরে গেছে। মানে পাখি একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেল পুরো সিনেমাটা শেষ পর্যন্ত, মানে একদমই দেখার মতো সিনেমা আলফ্রেড হিচককের দ্য বার্ডস। মানে ভূত নেই কিন্তু এত ভয়। তো যাই হোক, আমরা এখন ভূত ভয় এগুলো নিয়ে আছে, হরর আছি আমরা, তো আমরা রাফির এক্সপিরিয়েন্স একটু শুনি।
আমার এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে মানে আসলে একটা এক্সপিরিয়েন্স না, অনেকগুলো তিন চারটা এক্সপিরিয়েন্স যেটা সিকোয়েন্সিয়ালি বললে বেটার হয়।
হ্যাঁ আমি শুনি, সিকোয়েন্সিয়ালি শুনি। এপিসোড ওয়ান,
ঘটনাটা শুরু হয় আমি যখন কলেজে পড়তাম সেকেন্ড ইয়ারে, তো আমার একটা ফ্রেন্ড আছে অন্তর, ওর বাসা ছিল নয়াবাজার, আমার বাসা ছিল হালি শহরে চিটাগং এ, যেটা আমি ডিস্টেন্স বলতে গেলে ঢাকার বনানী থেকে আমতলী পর্যন্ত দূরত্ব, বাসে করে পাঁচ মিনিটেরও কম সময় লাগে যেতে আসতে। তো আমি অন্তরের বাসায় পড়তে যেতাম সন্ধ্যায় টিউশনে, তো পড়া শেষে আমি নয়াবাজারে গিয়ে বাসে উঠি, তো বাসে উঠে আমি আমার ফ্রেন্ডের সাথে চ্যাট করছিলাম, তো চ্যাট করতে করতে আমি জাস্ট উঠছি, অল্প সময়ের মধ্যে আমার বাসা যেহেতু কাছে আমি দেখতেছি যে আমার বাসা চলে আসতেছে, আমি চিনতেছি যে একটু পরে আমার বাসা আসবে, তো আমি ফ্রেন্ডকে মেসেজে বললাম যে ওকে আমি নামতেছি, বলে আমি বাসের মুখে যাই যেখান দিয়ে নামে, নামার সময় হেল্পারকে পাঁচ টাকা দিই, দিয়ে আমি বাস থেকে বাম পা দিয়ে একটা ছোটখাটো ঝাঁপ দিই, মানে বাস থেকে নামার সময় যেটা হয় হালকা স্লো করে পুরোপুরি থামে নাই, তো আমি যখন ঝাঁপটা দিই মানে বাম পা দিয়ে যখন থামার মাটিতে পা দিতে যাবো, আমার মনে হয় কি আমি একটা পুকুরের মধ্যে ঝাঁপ দিছি, মানে আমার মনে হয়েছে আমাকে মানে ধুপ করে আমার গায়ে কিছু একটা লাগছে, সেটা প্রচন্ড জোরে বাতাসের বেগের মতো। আমি যখন বাঁ পা দিয়ে ডান পাটা দিয়ে আমি ব্যালেন্স করছি, আমি দেখতেছি আমার আশেপাশে সব অন্ধকার। আমি একটা ডিফারেন্ট জায়গায় চলে আসছি। আমার বাসাটা ছিল রোডের ঠিক পাশে এবং চারপাশে প্রচুর আলো, যেহেতু এটা একটা রোডের পাশে অনেক দোকান টোকান থাকবে। তা আমি থেমে দেখতেছি আমার চারপাশ অন্ধকার গেছে, আমি ডিফারেন্ট একটা জায়গায় চলে আসছি এবং জায়গাটা হচ্ছে চট্টগ্রামের নেভাল জায়গাটা। এবং আমি যে বাস থেকে নামছি, মানে বাসটা তো থাকবে, আমি ব্যাকে পিছনে তাকায় দেখি বাসটাও নেই, মানে পুরো চারপাশ অন্ধকার। আমার যে কি পরিমাণ ভয় লাগছে আমি বলে বুঝতে পারবো না। মানে কি হঠাৎ করে আমি দেখতেছি আমার বাসা, আমি জাস্ট নামবো, নেমে দেখতেছি আমি ডিফারেন্ট একটা জায়গায়। মানে এটা ভৌতিক নাকি আমি বলতে পারতেছি না, বাট আমি প্রচন্ড ভয় পাইছি। আমি মেসেজ চেক করলাম যে আমি আমার লাস্ট কবে মেসেজটা দিয়েছি ফ্রেন্ডকে। আমি চেক করতে গিয়ে দেখতেছি জাস্ট 15 ছিল, এখনো 16 হয় নাই মিনিটটা, 15 মিনিট ছিল এখন 16 মিনিট হয় নাই। আমি এই কম সময়ের মধ্যে আমি কিভাবে এখানে আসছি আমি বুঝতেছি না। আমি আবার আমার ফ্রেন্ড অন্তরকে ফোন দিছি, ফোন দিয়ে বলতে আমি তোর বাসাতে কখন বেরোছি, ও বলতেছে আমি একটু আগেই তো। তা আমি হ্যাঁ না কিছু না বলে কেটে দিছি। আমি
ওখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগে?
আচ্ছা, আমি যে জায়গাতে চলে গেছি ওখানে যেতে মিনিমাম 2 ঘন্টা লাগবে এবং 3টা বাস চেঞ্জ করতে হবে। এবং আমি যে বাসে ছিলাম 7 নম্বর বাস, ওটা চিটাঙ্গের, ওই বাস এই সাইডে আসেই না। আমি প্রচন্ড ভয় পাইছি। এবং যে জায়গায় আমি নামছি ওই জায়গায় কোনো বাস আসে না, ওই জায়গায় একটা জায়গায় বাস থেকে নেমে ওই জায়গা পর্যন্ত হেঁটে আসতে হয়। আমি ওরকম একটা জায়গায় চলে আসছি,
তারপর সেখান
থেকে ব্যাক করতে আমার আবার কিছু দূর হাঁটছি হেঁটে, মানে আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম হাঁটতে। আমি কিভাবে আসছি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি ভয়ের মধ্যে কিভাবে আসছি। আমি কিছু দূর হেঁটে আসি, এসে একটা সিনজি নিয়ে কোনো মতে আল্লাহর রহমতে বাসায় চলে আসি। বাসায় এসে আমি মানে এটা চিন্তা করতেছিলাম যে এটা কি হইলো, পরে নিজেকে নিজে বোঝানোর জন্য যে এটা হয়তো আমি ভুলে কোনোভাবে চলে গেছি, মানে আমি খেয়াল ছিল না, হয়তো চ্যাট করতে করতে এরকম কিছু একটা বলে বুঝতে এবং কারোর সাথে শেয়ার করি না। কারণ হচ্ছে মানে ওই সময়টায় যদি আমি আব্বা আম্মাকে বলতে যাই, আব্বা আম্মা মনে করবে যেহেতু কলেজে পরে একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে, ডাক্তার নিচ্ছে নাকি ছেলে, ওরা ভূতাই টেনশন করবে। তো আমি ওদিকে যাই নাই, নিজে নিজে একটা ব্যাখ্যা দাঁড় করাইছি। এরপর কি হয়, 4 থেকে 5 দিন পরে আমি আবার ফ্রেন্ডের বাসা থেকে বাসায় আমার বাসার দিকে যাবো, সেম জায়গায় সেম বাস মানে 7 নম্বর বাস। আমি উঠে এবার আমি খুব কেয়ারফুল, আমি মোবাইল ইউজ করতেছি না, কিন্তু আমার ফ্রেন্ডও বলতেছে তোমার মোবাইল ইউজ করার দরকার নেই, ইয়া করে যাও, দেখে দেখে যাও, কোথায় যাচ্ছ খেয়াল করে করে যাও। আমি বাসে উঠি, বাসে ওঠার সময় আমি ফিল করি যে আমার সাথে কেউ একজন উঠতেছে, কে উঠতেছে আমি খেয়াল করি নাই, উঠি। ওটা বলে যে বাসের হেল্পার বা মানুষজন একটু ইয়া করতেছিল, যে একে নামান যাওয়ার চেষ্টা করতেছিল। তখন একটু করে পাশে তাই বুঝলাম যে একটা পাগলি টাইপের কেউ উঠছে। আমি ওটা নিয়ে আমি বদল করি না, আমি রাস্তাঘাট দেখতেছি আমি কোথায় যাচ্ছি। তা আমি গিয়ে সিট পাই না, দাঁড়াই রয়েছি, ওই পাগলিটাও আমার পাশে এসে দাঁড়াইছে। এভাবে করে আমি বাসার সামনে যখন দেখতেছি বাসার সামনে আসতেছি, আমি আবার নামছি বাস থেকে। এবং নামার সময় আমি বুঝতেছি আমার পিছনেও কেউ নামছে। তো আমি পুরোপুরি পিছনে ফিরে নাই, বাট আমি হালকা করে বুঝতেছি যে পাগলিটাই নামছে। আমি আগে বলছি যে আমার বাসাটা হচ্ছে রোডের ঠিক পাশে। তো আমি বাসার দিকে আগাই, আমি বুঝতেছি আমার পিছিয়ে পিছিয়ে ওই পাখিটাও ফলো করতেছে। তো আমি সিঁড়িতে যাই, কারণ আমি চিন্তা করছি দারোয়ান কই, দারোয়ানকে আটকায় না কেন, কোথাও আমার ভয় লাগতেছে তখন, পাগল মানুষ কেউ নাই কি করে বলা যায় না। আমি যখন সিঁড়ির গোড়ায় আসি, আমাদের সিঁড়ি ঘরটা একটু লম্বা, হেঁটে হেঁটে যখন সিঁড়ির গোড়ায় আসি, আমার কাঁধে ওই মহিলাটা হাত দেয়। আমি পুরো এখানে স্টাক হয়ে যাই, বিকজ মানে একটা পাগল মানুষ যদি একটা কামড়ও দিয়ে বসে এখানে আমাকে কেউ বাঁচানো নাই, আমি ছাড়াইতে পারবো না। মনে হচ্ছে অনেকক্ষণ আমি স্টাক হয়েছিলাম। তারপর আস্তে আস্তে আমি পিছনে ফিরছি, পিছনে ফিরে দেখি মানে নর্মাল পাগল, ময়লা কাপড় চোপড়, মুখেও ময়লা, চুলে জট, এরকম ভয়ঙ্কর কিছু ছিল না। তুমি আমাকে বলে কি 5টা টাকা দে, সরি 5 টাকা দে। আমি পকেট থেকে কোনোভাবে মানি ব্যাগটা বের করি, আমার কাছে 5 টাকা ছিল, 10 টাকা ছিল, আমি 10 টাকা দিই। উনি যদি 100 টাকা খুঁজতে আমি 100 টাকাই দিতাম, আমি এত ভয় পাইছি। ওনাকে টাকাটা দিই, উনি টাকাটা হাতে নিয়ে বলে যা তোরে বাসায় দিলাম, এটা বলে উনি চলে যায়, মানে থামেও না। আমি কিছুক্ষণ ওখানে স্টাক হয়েছিলাম, মানে কি হইলো এটা কি বুঝতেছি না। আর এই ঘটনা নিয়ে আমি খুব বদার করতাম না, যদি না এর আগে এরকম একটা যে আমার সাথে যে ঘটনা ঘটছে এটা যদি না করতাম, আমি এটা নিয়ে বদার করতাম না, ভাবতাম এমনি নর্মাল হইতে পারে। বাট আমি ওই দিনও ভয় পাই ভালোই। এরপর আমি বাসায় চলে আসি, এরপরে প্রায় কয়েকদিন কিছু হয় নাই, বা আমার ওই জিনিসটা ঘটনাটা আস্তে আস্তে ইয়া হয়ে গেছে, ভয় পাই নাই খুব একটা। এরপরে আবার সেম আমি ওই বন্ধুর বাসা থেকে পরে আসতেছি, বাসে উঠছি, বাসের থেকে নামছি, কিছু হয় নাই। বাস থেকে নেমে সিঁড়ি ঘরে গেছি, কিছু হয় নাই। আমাদের বাসাটা হচ্ছে আমি আমার 5তলায় থাকতাম, তো আমাদের বাসায় হতো কি 5তলায় লাইট জ্বলতো, 3তলায় লাইট জ্বলতো, 4তলায় লাইটটা জ্বলতো না। তো ওই দুইটার আলোর মাঝখানে 4তলাটা হালকা ভাষা বোঝা যেত। আমি যখন 3তলায় আসি, 3তলা থেকে 4তলার উঠি, ওই জায়গাটা পুরো অন্ধকার। 4তলায় উঠে আমি দেখি মানে কেউ একজন 4তলা থেকে 5তলার দিকে উঠতেছে, এটা সলিড ফিগার। আমি আমার বলতে সলিড ফিগার, ছায়া না, কিন্তু ছায়া তো হালকা হয়, মানে আমি বুঝতে পারতাম যে এটা ছায়া, এটা সলিড ফিগার সামনে আছে। তা আমি মনে করছি নর্মাল মানুষ হইতেই পারে। আমি জাস্ট আমার মনে হচ্ছিল এটা বুড়া টাইপের কোন একটা বৃদ্ধ টাইপের কেউ একটা মানুষ, উঠতে হয়তো কষ্ট হচ্ছে অন্ধকারে। আমি পকেট থেকে মোবাইলটা বের করছি, করে মোবাইলের নো বাটনটা টিপ দিয়ে জাস্ট পাকা করতেছি। তো মোবাইলের আলোটা সিঁড়িতে পড়তেছে, পাকা করতে করতে আমি খেয়াল করলাম যে মানুষটা আমার সামনে আছে, বা যেটাই আমার সামনে আছে,
সে যে উপরে উঠতেছে তার কোনো মুভমেন্ট নাই পায়ের, মানে এলিভেটরে দাঁড়ালে যেভাবে হয় উঠে যায় একদম ওভাবে উঠতেছে। মানে আমি এটা দেখতে দেখতে মোবাইলটা ইয়া করে ফেলছি, ওই ছায়াটার উপর ফেলেছি আলোটা, মোবাইলের আলো, এবং দেখি মানে কিছুই নেই, মানে মনে হচ্ছে কি অন্ধকার আপনি আলো মারলে যেভাবে আলো অন্ধকার চলে যায় ঠিক ওইরকম অন্ধকার চলে গেছে ওইরকম। আমি প্রচন্ড ভয়ে দৌড় দিয়ে পাঁচতলায় বাসায় দিয়ে দরজা ধামধাম বাড়িয়ে দিচ্ছি, আম্মা তো দরজা খুলে বলতেছে দোড়ায় দোড়ায় উঠছিস কেন এভাবে হাঁপাচ্ছ, আমি ঘামা শুরু করছি অল্প সময়ে, অল্পটুকু দৌড়াই ঘামতেছি, বসে আছি আম্মা এদিকে থমানো বকা দিচ্ছে। তা আমি রিল্যাক্স হয়ে পড়া চিন্তা করলাম হয়তো এটা আমার ছায়া ছিল, মানে নিজেকে বোঝানোর জন্য, ভয় না পাওয়ার জন্য, আমি ভাবছি তিনতলার আলোই হয়তো আমার ছায়া ছিল। বাট আমি আবার এটাও বুঝতেছি যে ছায়া কখনো এত সলিড হয় না, ছায়া বললে এটা সিঁড়ির সাথে লেগে থাকতো, সিঁড়ির উপরে পড়তো, বাট এটা একটা সলিড জিনিস আমি দেখছি। তো এটা প্রচুর ভয় পাইছি, এটাও কোনো মতে মানে নিজেকে নিজে ব্যাখ্যা দিয়ে আমি ভয়টা কাটাচ্ছি। এরপর আবার ছয় সাত দিন পরে আমি মোটামুটি ভুলে গেছি, আবারও সেই ভয়ের কিছু ছিল না আমার মধ্যে। তো একদিন রাতে আমি 12টা বা 1টার দিকে আমি আমার রুমে শুয়ে আছি, শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছি। তো আমার রুমে আমার বাম পাশে শুয়ে আমার ছোট ভাই, আর আমি শুই ডান পাশে। আমার ছোট ভাই যে পাশে শুয়ে ওই পাশে হচ্ছে বারান্দা, বারান্দার দরজা, আর আমি যে পাশে শুই ডান পাশে হচ্ছে আমার রুমে ঢোকার দরজা। আমার রুমে ঢুকতে হলে সামনে একটা ডাইনিং রুম আছে, ওই ডাইনিং রুমে একটা লাইট জ্বলে, ওই লাইটের আলো সবগুলো ঘরের যায় ডিম লাইটের মতো। তো ওই আলোয় মোটামুটি আমার রুমে আলো আসে, তো বোঝা যায় হালকা পাতলা। তো আমি বাম পাশে ফিরে চ্যাট করতে করতে আমি ডান পাশে ফিরি, এবং ডান পাশে ফিরতে ফিরতে আমি বুঝি যে কেউ একজন আমার পাশে আছে, একদম আমার পাশে, একদম আমার মশারির পাশে, মানে ছোট একটা স্পেস। আমি ডান পাশে ফিরে যখন বুঝছি কেউ একজন আছে, আমি বুঝতে পারছি একটা মহিলা টাইপের কেউ আছে, আমি মোবাইলটা দেখে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলি। আমি মনে করছি আমার আম্মা, কজ আম্মা রাতে বেলা এভাবে উঠে এসে দেখে। তো আমি ওয়েট করতেছি কখন আম্মা আমাকে বকা দিবে যে কি ব্যাপার এত রাতে বেলা মোবাইল টিপতে সাবস্ক্রাইব করে, এরকম কিছু বকা দিবে, বাট বকা দিচ্ছে না। আমার একটু সন্দেহ হলো যে কি হলো। আমি তখন এই যে মুভটা করতেছিলাম বাম থেকে ডানে, তখন আমার চোখ খোলা ছিল, ওই অবস্থায় কি দেখছি ওটা আমার একটু ইমাজিনেশনে আসে যে আমি কি দেখছিলাম, কে দাঁড়ায় ছিল দেখছিলাম। তখন আমি খেয়াল করলাম যে আমি যেটা দেখছি সেটা ছিল মানে ছায়া, বুঝতেছি আমি যেহেতু লাইটটা পিছনে ছিল, ছায়া দেখতেছি, মানে একটা অবয়ব দেখতেছি যেটা কুজো হয়ে আছে, এত লম্বা যে সে কুজো হয়ে আছে যাতে করে দেয়ালে উপরে ছাদে মাথা না লাগে। তা আমি তো একটু মানে ভয় পাইছি হালকা, এই ভয়ের মধ্যে আমি আস্তে আস্তে চোখটা খোলার চেষ্টা করতেছিলাম, আর দেখতে চাচ্ছিলাম যে আসলে কিছু নাকি, আমি চাচ্ছিলাম যেটা আমার আম্মা হোক। আমি চোখটা আস্তে আস্তে খুলি এবং আমার আয় যে লেভেলে যায় ওই লেভেলে আমি দেখি কি মানে এক যে ফিগারটা দাঁড়ায় ছিল, আমি মুখটুক কিছু দেখি নাই, জাস্ট আমার পাশে যে ফিগারটা দাঁড়ায় ছিল তার হাতটা হাঁটুর থেকেও নিচে চলে আসছে, এবং আঙ্গুলগুলো বিশাল বিশাল, পাঁচটা আঙ্গুল কিন্তু বিশাল বিশাল, আবার আঙ্গুলগুলো হচ্ছে আপনার গাছের ডাল যেরকম এব্রো থেব্রো হয় অনেকটা ওরকম এব্রো থেব্রো। আমি এই জিনিসটা দেখার পর সাথে আমি বেশ হয়ে গেছি, মানে আমার কোনো সেন্স ছিল না। এরপর সকালে উঠে আমি আম্মাকে জিজ্ঞেস করি যে আমার রুমে আসছে নাকি, আম্মা বলে যে আসে নাই। মানে এরপর এটাই আমি প্রচন্ড ভয় পাইছি, এরপর আমি কয়েকদিন পাই ঘুমাইতে পারি নাই, এক মাস দুই মাস প্রচন্ড ভয় ছিলাম, এমন মনে হতো আমি মানে জেগে থাকতে থাকতে লাইট জ্বালায় ঘুমাচ্ছি, আমি জেগে থাকতে থাকতে ঘুমাই গেছি, এবং ঘুম থেকে ঘুম ভাঙছে আমি চোখ খুলতেছি না ভয়ে, আমার মনে হচ্ছে আমি চোখ খুললে এখন দেখবো আবার সেই ফিগারটা আমার পাশে দাঁড়ায় আছে। আমি ওই চোখ বন্ধ হালকা করে খুলে মোবাইল নিয়ে আম্মাকে ডেকে নিয়ে আসতাম যে ভয় লাগতেছে তুমি আমার রুমে আসো, এত ভয় পাইছি। এবং এই এক দুই মাস আমার কোনো মেমোরি নেই, মানে এক দুই মাস আমি কিভাবে টাইমটা পাস করছি, কিভাবে এটা ওভারকাম করছি, আমার কোনো মেমোরি নেই এটার, মানে ওই এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা।
আসলে খুবই স্ক্যারি একটা এক্সপিরিয়েন্স, মানে আমার মনে হচ্ছে যেটা যে সেই স্মৃতিটা রিকল করতে গিয়ে রাফিও খুব মানে
আমার আসলে আমি ওই মানে সিনগুলো আমার ব্রেনে আসতেছে, আমার হাত কাঁপতেছে অলরেডি।
হ্যাঁ বুঝাই যাচ্ছে, আমি শুনে বুঝতে পারছি আসলে বিষয়টা, এক্সপিরিয়েন্স খুবই ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, আমরা এতক্ষণ শুনলাম রাফির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সটা। আপনি আছেন ভূত এফএম হরর ক্লাবে, রেডিও ফুটি 88 FM এ স্টুডিও করিতে, এই মুহূর্তের সময়টা 1:51 এবং আমরা এখন চলে যাচ্ছি একটা গানে, এবং এই গানটা শুনতে চেয়েছে রূপ স্যাঙ্কের দ্য রিজন। শুনতে শুনতে আমরা চলে যাব আমাদের আনসেন্সর্ড সেগমেন্টের স্টোরি, যেটা আছে আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক। তো সেই আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইক শুনতে শুনতে বিদায় নেব আমরা।
Uncensored Story of the Week.
Assalamu alaikum Rasul bhai. আশা করি আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। সো আমি এর আগেও আপনাকে দু তিনটি অডিও ক্লিপ পাঠিয়েছিলাম, সো এই ধারাবাহিকতায় আমি আজকেও একটি অডিও ক্লিপ আপনাকে পাঠালাম। আশা করি এই ক্লিপটি আপনার শুনে ভালো লাগবে এবং আমার ভূত এফএমের যারা লিসনার আছেন ওনাদেরও ভালো লাগার কথা। এই ঘটনাটি আমার সাথে ঘটেছে লাস্ট উইকেন্ডে, লাস্ট স্যাটারডে অ্যাকচুয়ালি, বিকজ আমি আপাতত উইকেন্ডে ক্যানবেরাতে ট্যাক্সি চালাচ্ছি। সো এই ঘটনাটি ঘটে শনিবার রাতে আনুমানিক 3টা থেকে 3:30টার মধ্যে। সো আমি সিটি থেকে চারজন প্যাসেঞ্জার নিয়ে আমি সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ওনাদেরকে আমি ড্রপ করে যখন আমি ফিরছিলাম, ফেরার পথে আমি আসলে কি বলবো রাসেল ভাই, এখানকার উইকেন্ডের যে ট্যাক্সির শিফট গুলো হয় ওগুলো অ্যাভারেজ 14 থেকে 18 ঘন্টা লম্বা শিফট হয়। সো আমি এজ এ রেজাল্ট মানে আমি অলরেডি 12-13 ঘন্টা কন্টিনিউস গাড়ি চালানোর ফলে আমি অতিরিক্ত ভাবে ক্লান্ত হয়ে পড়ি। সো আমি যখন আসছিলাম সিটিতে একবার ওই ট্রিপটা থেকে, তখন হঠাৎ করে আমি 2-3 মিনিটের জন্য আমি আসলে তন্দ্রায় পড়ে আমি ঘুমিয়ে যাই গাড়ি চালানোর মধ্যে। এবং মানে আসলে আমি কি বলবো, গাড়ি তখন আমি 110-120 এর মধ্যে চালাচ্ছিলাম, এটা একটা সিঙ্গল রোড ছিল এবং কোন স্ট্রিট লাইট ছিল না, বিকজ ওইটা হাইওয়ে থেকে অনেকটা ভিলেজের রাস্তার মধ্য দিয়ে। অ্যান্ড অ্যাজ আমাদের উইকেন্ডে খুব ফাস্ট কাজ করা লাগে, তো রিলেটিভলি গাড়িও একটু ফাস্ট চালাইতে হয়। সো আমি যখন ঘুমিয়ে পড়ি চালানোর মধ্যে, আমার যেটা সিক্স সেন্স বলবো নাকি অলৌকিক বলবো আমি জানি, এটা অলৌকিকই হওয়া সম্ভব বেশিরভাগ, বিকজ এটা কোনো ভৌতিক কিছু আমার সাথে ঘটনায় আসল ভাই। এটা মেইনলি হচ্ছে যে আমি যখন ঘুমাই তখন জাস্ট একটা আমার কানে একটা আওয়াজ ভেসে ওঠে যে তুমি যাচ্ছ কোথায়। আসল ভাই বিশ্বাস করেন, আমি যখন এই আওয়াজটা শুনি, শোনার সাথে সাথে আমি চোখ খুলে দেখি আমার গাড়ি মানে আস্তে আস্তে রোড থেকে নেমে মানে গাছের সাথে পাতার সাথে আমার লুকিং গ্লাসটা বাড়ি খেয়ে খেয়ে যাচ্ছে। মানে আমি অলমোস্ট যদি আউটলাইন হইতাম সার্টেনলি আমি এখন আপনার সামনে আপনাকে এই অডিও ক্লিপ পাঠালাম না, অথবা আজকে মানে আমার লাশ দেশে যাইতো বা এখানে আমার কবর হইতো, এই অবস্থা মানে এই স্টেটে আর কি থাকতাম, আমি দুনিয়াতে থাকতাম না। তো রাসেল ভাই আমি যে কারণে আপনাকে এই টিপটা শেয়ার করলাম, এটা হচ্ছে যে সবসময় যে জিনিসপত্র ভৌতিক হইতে হবে এমনই কোনো কথা না, কিছু কিছু জিনিস আছে যেগুলা সিক্স সেন্স বলেন আর আউট অফ দিস ওয়ার্ল্ড, অলৌকিক জিনিসপত্র ডেফিনেটলি আছে, যেটা আমার সাথে হয়েছে এবং এটা আমার কাছে অনেক স্পিরিচুয়াল মনে হয়েছে, এর জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম জিনিসটা। ভালো থাকেন আসল ভাই, দোয়া থাকলো আপনার জন্য, আর ইনশাল্লাহ দোয়া করি যে ভূত এফএম সারা জীবন আজীবন প্রচারিত হোক এবং খুব ভালোভাবে ভূত এফএম চলুক সারা জীবন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
Exclusively on FusionBD.com.